Hoot FM. The night comes alive with grounding form.
আমি ডাক্তারের সাথে আশা করে সমাপ্তম এবং আজকে কোন অতিথি নেই। আমরা গত ঈদের পর থেকে গত ঈদেও যে করেছি সেরকম কোনো কিছু মনে হচ্ছে না। আমরা আসলে অনেকগুলো ভালো ভালো এপিসোড করেছি, যে এপিসোডে আমার পছন্দের অনেকগুলো ঘটনা রয়েছে। বিশেষ করে আমি যদি গত বছরের কথা ধরি, আমরা কত বছরের ক্রিকেটের খেলে বেশ কিছু এপিসোড আমরা করেছিলাম, যে এপিসোডগুলো মারাত্মক ছিল। আমরা সেই এপিসোড থেকে কিছু কিছু ঘটনা আমাদের মনে করিয়ে নিতে চাই, সেই সাথে নতুন কিছু ঘটনা থাকবে। তো আশা করছি আজকে আপনাদের আমাদের সাথে ভালোই লাগবে এবং আমাদেরকে যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের ম্যাসেজ আপনি টাইপ করুন ফুর্তি আপনার নাম আর আমাদের যদি আপনি ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা শেয়ার ঘটনা লিখে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি জানেন যে আপনার ঘটনাটা আমরা করে শুনে। যারা আমার মনে হয় আপনি আপনার ঘটনা লিখে অ্যাটাচ করে আমাকে মেল করতে পারেন। অজিতজি পাঠাচ্ছেন তার ফোন থেকে আপনার ফোন দিয়ে কোনো ঘটনা রেকর্ড করে আপনার বা অন্য কেউ যদি বলতে সেটা স্বীকার করতে পারে আপনার বা অন্য ঘরের ঘটনা রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের সরাসরি পাঠিয়ে দিতে পারেন। কিভাবে পাঠাবেন একটু করে ডাউনলোড করে পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে অথবা আপনি সরাসরি ফোন থেকেও পাঠিয়ে দিতে পারেন। আমি কেন বললাম এটা, এই তো ঈদের সময় এবং ঈদের সময় আমরা সবাই গ্রামে ফিরি, দেশের বাড়িতে ফিরি এবং অনেক সময়ই অনেক ধরনের মানুষের এখন মনে পড়ে যায় যেটা ওদের ঢাকা শহরে বা অন্য কোনো শহরে ব্যবসার মাঝখানে সে তার কথা মনেও পড়ে না যে ও আচ্ছা উনি আছে উনি অনেক ভয়ের ঘটনা জানেন। প্লিজ 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 এরকম কেউ যদি থাকে তাহলে তার ঘটনা অবশ্যই শুনে আসবেন, দরকার হয়ে রেকর্ড করবেন এবং অডিও ক্লিপটি পিছিয়ে দেবেন আমার কাছে। আমার অ্যাড্রেসটি হচ্ছে এই প্রোগ্রাম আপনাদের এবং আপনাদেরকে এই প্রোগ্রামটি চালাতে হবে এবং আপনারাই জানেন যে কিভাবে সবচেয়ে বেশি ভালোভাবে ঘটনা সংগ্রহ করা যায় এবং সেই অনুযায়ী ঘটনা শেয়ার করা যায়। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। নভেম্বর মাস ছিল, আমরা কক্সবাজার গিয়েছিলাম। আমি জানি না যে আপনারা কখনো সামনে সামনে এক্সোরসিজম দেখেছেন কিনা। ওই এপিসোডে শ্যাম নামে একজন ছিল যার অভিজ্ঞতা হয়েছিল এবং আমি সেই কক্সবাজার এপিসোডের কথাই বলছি এবং আপনারা অনেক প্রশংসা করছিলেন ওই এপিসোডে। আমরা ফিরে যাব কথায়, শ্যামের ঘটনায়। চলে শুনে আসি শ্যাম শ্যাম বসলো সেটা শুনে আসি শ্যামের কাছ থেকে।
বৃষ্টি পড়বে এবং পুরো আবহাওয়ার মধ্যে একটা ওয়েদার থাকে, খুবই আর্দ্রতা থাকে, আমি কলকাতায় ছিল তো সেই ওয়েদারটি নর্মাল ছিল। আমি যেহেতু ওখানে থেকে এসেছি 2 বছর, আমি 6 মাস এসেছি তো সেই দিক দিয়ে যাওয়ার পর্যন্ত
এবং আপনি এই যে এই বাচ্চার বর্ণনা যে বাচ্চাটাকে দেখে আপনার কখনোই মনে হয়নি যে এই বাচ্চার মধ্যে সমস্যা দেখতে পারেন?
বাচ্চাটা 11 থেকে 12 বছর, তার নাম আমি আসল নাম লাইনে ছিল, তার নাম বললাম এডওয়ার্ড। তো এডওয়ার্ড খুবই সিম্পল 11-12 বছর বাচ্চা যেরকম হওয়া উচিত সেরকম ছিল। সে সে তার স্কুল পছন্দ করত, তার অনেক বন্ধুও ছিল। সব দিক দিয়ে একটা 11-12 বছরের বাচ্চার যে স্বাভাবিক জীবন হওয়ার কথা সেটার মধ্যে দিয়ে সে যাচ্ছিল।
তারপর সেদিন কি হলো?
সেদিন কি হলো সেটা শুরু করার আগে একটু প্রথমে আমার মনে হয় যেটা উচিত, আমি ফাদার জনকে চিনি সেই দিন, তখন অলমোস্ট 6 মাস হয়ে গেছে। তো আমার ওনার সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে মেহেদি তার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, উনি যে একজন এক্সিস্ট সিলেবাসটা, আমি যেহেতু আমি নিজে মুসলমান, তো আমি এঞ্জেল আমার নিজের মনে হবে সবসময় বলে যে 90%
আমি সেজন্যই বলছিলাম আমরা এই জিনিস এখন বেশি না যে মানে আমি যেটা বলতে পারি যে উনি মানে ওনাকে কোনোভাবে বিষয় খুব মুশকিল যে হ্যাঁ এরকম তৈরি হয়েছে এবং উনি এই সমস্ত করে নেগেটিভ, এই কারণেই ওই দিনটায় উনি আরো বেশি শক্ত হয়েছিলেন। আমি একদম এখন ওই ঘটনাটা চলে যাই প্লিজ।
আমরা আমি আর ফটোশন আমরা সেই বাসায় গেলাম, তখন সন্ধ্যার সমস্যা কিন্তু হয়ে গেছে। তো আমরা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর সে বাসাটা খুবই ন্যাচারাল, সেটার মধ্যে কোনো ভুল ছিল না, খুবই কন্টেম্পোরারি মডার্ন বাসা, কোনো আশেপাশে এসেছেন কোনো ভূতি কিছু মনে হয়নি, বাইরে থেকে দেখে মনে হবে খুবই ন্যাচারাল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে বাপমা একবারে বাপমা আমাদেরকে চেক করলো, আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর প্রথম দিকে আমার একটু খরচা হলো, মনে হচ্ছে উপর থেকে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি সাথে সাথে প্রথমে উপর দিকে ন্যাচারালি ইনস্টিংক্ট আমি তাকালাম, উপরে তাকিয়ে দেখলাম নাথিং ইজ জাস্ট শ্যান্ডেলিয়ার সর্বাধিক। তো তখন আমার মনে হলো যে নিশ্চয়ই কি ইউজার ফিলিং এর ভিতরে যাওয়ার পর আমার দেখা হলো থমাসের সাথে। থমাস হচ্ছে যিনি ফাদার জনকে এই কিছু সম্পর্কে বলেছিলেন, প্রথম আমাকে বলেছিলেন কোম্পানি। তো আমরা ওখানে গিয়ে বসলাম, একবার বাবা মা আমাদেরকে ব্যাপার দিয়ে বললো একবার সেরকম ছিল, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে এবং বর্তমান সিচুয়েশনটা কি তার। তো আমরা যখন গিয়েছিলাম সে ক্ষেত্রে সেখানে আমরা মোটামুটি এখন কথাবার্তা বললাম, ওই সার্টিফিকেট মোর ইনফরমেশন করলাম। তো এক পর্যায়ে ফাদার জন বললেন ওকে আমরা এখন আমাদের উপর কাজ করা কথা। তো আমরা যদি রুম 10:30 ভিতরে না পেয়েছি কোনো জিনিস আছে 999 সেখানে কল করবেন, যদি আমরা কোনো সাত অসুবিধার মধ্যে না পেয়ে। তো আমরা উপরে উঠলাম, জানা করে এবং বিশেষ থেকে আমরা সেরকম কিছুই ছিলাম না। 11 বছরের বাচ্চা তখন সে খুব মনোযোগ দিয়ে এক্সপার্ট হচ্ছে, একদম মনে হয় মানে কিছু হচ্ছে রুমের মধ্যে সেরকম কোনো ফিলিং নেই, একদম নর্মাল। 11 বছরের বাচ্চার রুম যে কোনো কত আমার সেই জন্য সাজিয়ে দিয়েছে এবং খুব পরিপাটি নাচিন আরো পড়েনি। তো সে পর্যায়ে আমরা বিচারে ছুটলাম, কোনো দিন আসবো নাকি বিষয়ে দাঁড়ান। ফাদার জনই কথা বলছিলেন, উনি আমাকে ইন্ট্রোডিউস করেছিলেন আমাকে এবং ওনাকে এবারে জিজ্ঞেস করলো যে এখন আমরা যাচ্ছি কি করার জন্য তুমি জানো কিনা। তো এডওয়ার্ড আমাকে বলতে পারে, এখনো বলতে পারে ছেলেটা অনেক সাহসী ছিল, অনেক সাহসী ছিল সে। তখন থেকে বলেছে যে হ্যাঁ বুঝতে পেরেছি আপনারা কেন এসেছেন, আপনাদেরকে আমাকে ঠিক করতে এসেছেন, ঠিক করতে এসেছেন এখন আমি ঠিক করতে চাই।
11 বছরের একটা চলে যেতে বল, কিন্তু এরকম এই ব্যাপারটা পুরোপুরি ডিফারেন্ট একটা ব্যাপার যে বাচ্চারা নিজে বলে আমি জানি যে আমাকে
তারপরেই সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটল, ফাদার জন আসে, আমরা যখন বাসে করে হজবেন্ড ট্রেনে করে যাচ্ছিলাম, তখন আমাকে চারপাশে টিপ শুনেছে 40-70 seconds long, ওই ক্লিপগুলিতে আমরা শুনতে পেরেছি, আমি শুনতে পেরেছিলাম যে ফ্রম এডওয়ার্ড ঘুমাচ্ছে, ঘুম থেকে আস্তে আস্তে চিনেছে, তার ভয়েসটা আস্তে আস্তে একটা আমি ঠিক জানা রাখতে ভাই কিভাবে এক্সপ্লেন করবো, এটা ঠিক কোন জীবন না, আমরা কোন সিনেমায় সেরকম কোন কিছু শুনি নেই, জেলাতে কিছু শুনি নেই, ওই ভোকাল টোনটা কোনোভাবে কোন মানুষ বা কোন জন্তু তৈরি করা সম্ভব না। আমার আমি আমি এরকম একজন খুব বড় সায়েন্টিস্ট, বাট আমার মনে হয় না যে মানুষের ভোকাল করলে সেই পরিমাণ পিচ লেন্থ আছে যে আমরা একই সাথে এত শিখন এবং এত ভয়ঙ্করভাবে একটা চিল্লি দিতে পারি বা ধরে রাখতে পারি, স্পেশালি ফর 11-year-old boy. তো সেই সেই চিল্লিটাই তখন শুনতে পেলাম এবং ওই চিল্লি শোনার পর আমি আমি প্রথমে একটু সেফটি ভয় প্রশ্ন করলাম, তখন সে চিল্লাচ্ছে, ফার্মার্স তখন তখন হারিয়ে গেছে, ফাদার জন একজন মেডিকেল, আরো ভয় লাগছে এখনই হচ্ছেন না, ওই পর্যন্ত থেকে আস্তে আস্তে রুমটা একটু রুমের মধ্যে এরকম কিছু হচ্ছে না, আমার আমার কাছে মনে হয়েছে যে অনেকটা বড় খুব গরম হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে, আবার আরেকটা করছে মনে হচ্ছে আমার যখন ঘুমেছে
আমার যেটা মনে হচ্ছে আপনার ওই সময় মনে হচ্ছিল সময় একটা জায়গায় থেমে গেছে এবং কোথাও কোনো কিছু আর করছে না, সবচেয়ে ঘটনা করছে
নিজেকে বলছিলাম, বাট আমার বডি আমার বডি তো ফিল করছে, আমার বডিটা ফিল করছে, পারাচ্ছে, তো সেটা আমি ইগনোরও করতে পারছি
না, ঠিক হলো কিভাবে
ঠিক হয়নি জিনিসটা আরো ভালো হয়ে
গেল,
আরো ভালো হয়ে গেল, যেটা হলো যে ফাদার জন তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো, সেই নিয়ে সেই ইংলিশে বলার চেষ্টা করলো, যে কথা বলার চেষ্টা করলো তার সাথে, এরপর বলে ডাকছিল অন্য কিছু বলে না, তো এক পর্যায়ে যখন দেখছে যে তার চিল্লি বন্ধ হচ্ছে না, চিন্তা জোরে জোরে হচ্ছে, সে পর্যায়ে উনি বললেন সিম্পলি যে দেখো জিন, উনি জিন শব্দিক্যালি জিন শব্দ ইউজ করেছে, উনি ইংলিশ বলছেন বাংলায় বলে দিচ্ছি, দেখো জিন তোমার প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই, আমি জানতে চাই না তুমি কোথা থেকে গেছো কি করেছো, আমি অনলি চাই তুমি যেটা চেয়েছো আমার জন্য আমাদের কিছু আসে না, তুমি ছেলেকে ছেড়ে চলে যাও, তোমার পিছনে আমি আসবো না, তোমাকে আমার কবজা করার কোন ইন্টারেস্ট নেই, জাস্ট ইউজ দিস বয় অ্যালোন, হিজ হিজ নট এনিথিং ফর ইউ, তো অবভিয়াসলি কোন রেসপন্স আসেনি, রেসপন্স আসেনি, তখনই সমস্ত সাথে একটা টেনশন ছিল, শরীরে তারপর তখন কখনো সে চিল্লাছে বা চিল্লানো এরকম একটু পেয়ে গেল, হার্ট করছিল ভয়ঙ্কর জিনিস সেটা হলো হঠাৎ করে এরপর চোখ এবং চোখ খোলার পর যা দেখলাম, যেটা আমি সহজে আমি জীবনে বলবো না, সেটা হচ্ছে তার চোখ পুরো কালো ছিল,
মানে মনির মতো ছিল,
মনটা যেরকম ঠিক মনিও না, মনে আমার যে মনিরটা কালো সেটা ছিল আসলে ডার্ক ব্রাউন, একদম নিকষ কালো এবং অনেকটা দেখে মনে হচ্ছিল চোখের ভিতরে যেরকম একটা ব্ল্যাক হোল, এবং আমি I cannot justify it with my words. আমি বোঝানোর চেষ্টা করছি এবার,
এবং সে নার কোন দিকে তাকানো ছিল,
সে চোখটা খুলে সে কোন দিকে অন্ধকার দিকে না, সে চোখ খুলে আমার বাম দিকে ছিল, সে চোখ খুলে সে ভাঙ দিকে আমার দিকে এবং আমার দিকে তখন তাকানল। সাথে সাথে আমার দুটো জিনিস হওয়া শুরু করলো। এক, আমি ফিল করা শুরু করলাম যে আমাকে আমি আমার মনে হচ্ছিল যে আমি আমি নিজের পায়ে এবং আস্তে আমি সে আমার দিকে তাকিয়ে আছে, সে আমাকে লক করে ফেলেছে, 100% লক করে ফেলেছে। ওই চোখ থেকে আমি নাড়াতে পারছি না, আমি ভীষণ ভয় পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু আমার বডির উপর সেই মুহূর্তে কোন কন্ট্রোল নেই। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম মনে করার, এত খুশি করেছিলাম দেখলাম আমার সে চোখে ছিল নিজেকে নিজেকে অনেকটা সেম করার চেষ্টা করতে যে চোখটা সরাস ঠিক হয়ে যাবে। আমি পাচ্ছিলাম না, অনেক অবস্থা আমি আমি এখনো মাঝে মধ্যে রাষ্ট্রপতি চোখটা মনে করে যে আমি লাগছিল, কারণ তখন আর আমার মনে হয় যাই হোক আল্লাহ সহায় ছিলেন। একটু পরে মনে হচ্ছে এখানে কিছু কিছু জমি আমি গেছেন লজিক্যালি আবার ডক্টর চোখে মেরে সে আমার থেকে চোখ সরিয়ে নিল, আমার থেকে চোখ সরিয়ে নিয়ে সে তখন কি ভাষা সেটা আমার পক্ষে জানা সম্ভব না, বিকজ সে এক পর্যায়ে মনে হলো সে কমিউনিকেট করার চেষ্টা করছে, বাট এটা কোন ভাষা আমার আমি জানি না, নর্মাল ল্যাঙ্গুয়েজ এটা, ইটস নট এনিথিং নিজের স্তম্ভে তখন আমি জনচেষ্টা করলাম ওনার চেহারা তখন সেম ছিল স্বাভাবিক রকম ছিল ওনার চেহারা এবং উনি কমিউনিকেট করার চেষ্টা করছেন এবং আমি তাকালাম থমাস থেকে আমার আরো রাগ হচ্ছে থমাস কাছে মধ্যে সে আমার থেকে বেশি ভয় লাগছিল তোমার মনে হচ্ছিল যে তোমার তো হেল্প করা উচিত তোকে এখন অবশ্যই যেহেতু অনেক 2009 সালে প্রথম ছিল তো অবশ্যই আমি রিকভার করে ফেলছি সেটা
আর কতটা রিকভার করে ফেলছি আমি
যেটা মনে হয় সাদা জন বলেছিল তাহলে তার ভুল নেই মনে হয় বুঝতে পারছি যেটা বলেছে। তারপর এডওয়ার্ড মুখটা একটু হার মতো করলো, বড় হার না, মনে হয় একটু আমার মুখে শ্বাস নিয়েছিল একটু বড় করলো এবং তার মুখ থেকে এক সেকেন্ডের মধ্যে কিছু একটা উঠে চলে ওটা খুব শ্যাডো ছিল না, কোনো কোনো একটু লাইট ছিল না, আমি বুঝতে পারছি না, বাট সামথিং এবং ওই পর্যায়ে তখনই আমাকে ফাদার জন বললেন হাতে নিজে গেলাম ওখানে গিয়ে And he seemed weak, basically, over the month when he was so weak, I said, for flu. He was just a flu, and a flu to get here before he put the break. And back much for Shemad.
Boot FM, the night comes alive with Grounding Form.
আমার নিজের আজকে মানে প্রত্যেকের কোনো সমস্যা হচ্ছে এবং বেশ কিছু দিন ধরে সমস্যা হচ্ছে আমার জন্য দোয়া করতে আগ্রহ সবাই আমি তারপর একটা ইমেল পড়ার চেষ্টা করছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমি শুভ বর্তমানে সঙ্গে থাকি কিন্তু আমার গ্রামের বাড়ি কি করবো মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার অন্তর্গত ধাইয়া গ্রাম আমি ছোট থাকাকালীন সময়ে আমাদের গ্রামটি সম্পূর্ণ পানির নিচে ডুবে যায় কিন্তু বর্তমানে জল উঠে যাই হোক সেই সুবাদে আমার ফ্যামিলি টঙ্গীর চলে আসে তাই বর্তমানে গেলে আমরা টঙ্গীর স্থায়ী বাসিন্দা হয়ে গেছি আমার নানাবিধ সমস্যা কিন্তু ব্যক্তিগত আমি স্টুডিওতে উপস্থিত করলাম না আমার সাথে অনেক ভৌতিক ঘটনা অহরহ ঘটে চলেছে এবং হয়েছে কিন্তু একটি ঘটনা যা না বললেই নয় আমার জীবনের একটা বড় অংশ হিসেবে পালন করেছে আমি টঙ্গী থাকাকালীন সময়ে কিছু বাজে ছেলেদের পাল্লায় পড়ে তাদের সাথে মিশে যাই তাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা সহ তাদের অনেক কাজে আমি অংশগ্রহণ করতাম কিন্তু তাদের কোনো কাজই ভালো মনে হয়নি যেহেতু বয়সন্ধি কালের সময় আমার বয়স তখন ১৬-১৭ বছর আমি তখন ক্লাস ৮ ছিলাম আমি জুনিয়র বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করি এটা ২০০৫ সালের ঘটনা আপনাদের ভাষ্য মতে কিছুদিন আগের ঘটনা আমি বাজে ছেলেদের সাথে নিজের অজান্তে অনেক দূর চলে যাই ওরা বিভিন্ন ধরনের অপকর্ম করত যেমন চুরি ছিনতাই নেশা ভ্রমণ অন্যান্য পৃথিবীর খারাপ রাজ্যের যত কাজ আছে আমি ওদের সাথে সমস্ত পুরোপুরি না করলে অংশগ্রহণের কিছু মজা অনুভব করতাম এবং তাই তাদের সাথে রাতের বেলা ঘুরতাম তারা বিভিন্ন অপকর্ম করতটা আমি শুরু দেখতাম এক পর্যায়ে তাদের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায় রাত উঠেছে বাবা মা না থাকলে আমরা বাসায় রাত্রি যাপন করতাম মানে মা আমার ছোট বোনদের নিয়ে নানীদের বাড়িতেই বেশি থাকতেন আমি আর যেতাম না আর আমার নানীদের বাড়িতে মাত্র ৫০ টাকা রিক্সা ভাড়া লাগত যা চেরাগ আলিতে ছিল একদিন এসব বাজে ছেলেদের পক্ষে বড় ভাই দীপু একদিন এসব বাজে ছেলেদের পক্ষে বড় ভাই দীপু ওর ইঙ্গিতেই ওইসব ছেলেরা যেসব কাজকর্ম করত আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে এই সমস্ত ছেলেদের পক্ষে ছিল এক বড় ভাই তার নাম হচ্ছে দীপু এবং তিনি তার ইঙ্গিতে সমস্ত কাজটা চলত এবং দীপুর সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে যায় ওর সাথে আমি বিভিন্ন রকমের নেশা গ্রহণ করতে শুরু করি এবং এবং এলাকায় নির্ভয় যে কোনো কিছু করতে পারতাম তাই আরো ভালোভাবে সম্পর্ক করলাম এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত দুই দিন পর আমার বাসার নিচে কিছু লোকজন দীপকে সন্ধ্যার দিকে ডাকাতির অভিযোগে এমন ভাবে পিছিয়ে মারল যাতে ওর খুব কষ্ট হচ্ছিল আমি প্রথমে জানতাম না যে এটা ছিল ছিনতাইকারী দীপুর আক্রমণ পরে সকালে আমি বাসার নিচে নেমে বিভিন্ন ভাবে জানতে পারলাম রাতে দীপুকে শিখিয়ে মারা হয়েছে ওর রক্ত এখনো ঘটনা ফলে রয়েছে আমি যেন আকাশ থেকে পড়লাম তারপর গতকাল রাত্রে দীপু আমাকে ফোন করে বললো যে সে আমার বাসার নিচে আছে আমার সঙ্গে দেখা করতে চাই কিছুক্ষণ পর ফোন বন্ধ পাওয়ায় আমি আর যোগাযোগ করি সেই দীপুর এই অবস্থা যাই হোক আমি কিছু আতঙ্ক ভীষণ পরিমাণ ভয় নিয়ে বাসে উঠলাম সেদিন পর আমার মা ছোট বোন সহ নামী পারে গেল আমার বললো কিছু রাজি করলাম না আমার এক ফ্রেন্ডকে বললাম আমার সঙ্গে থাকার জন্য সে প্রথমে থাকতে রাজি হলেও সঙ্গে কিছু জানায় তার জরুরি কাজ থাকায় সে বাড়িতে রাত্রি যাপন করতে পারবে তাই কিছু একটু হতচকিত করে মনে গেলাম এবং ভাবলাম রাত্রিটা একাই কাটাতে পারবে। যেহেতু আমি জুনিয়র ব্যক্তির অংশগ্রহণ করেছিলাম যা আমাকে মাঝে মাঝে রাত জেগে কিছু সমস্যার সমাধান করতে হতো, সেই কিছু ফোন না আসায় আমি আমার পড়ার বই নিয়ে শুয়ে শুয়ে দেখছি, কিন্তু কোন কিছু ভালো লাগছিল না। আরেকটা কথা বলে রাখি, সেটা ছিল কোরবানির ঈদ এবং কোরবানির ঈদের দ্বিতীয় দিন। এলাকা খুব শান্ত, লোকজন প্রায় নেই বললেই চলে, কিন্তু কেমন যেন স্তব্ধ হতো মনে হচ্ছে। আর আমার রাত যাচ্ছে অনেক বেশি পরিমাণে ভালো লাগতো, সবকিছু মিলিয়ে আমি প্রায় সতেজ মনে ইঞ্জিতে থাকতাম। রাত 12:35 যেহেতু আমার রুমে একটু ভালো ছিল এবং লাইটও ছিল, তাই টাইমটা সঠিক দেখেছিলাম। আমার আমি দেরি না করে বাথরুমে থেকে গেলাম এবং বাথরুমে ফাঁকা সময় কোনো কিছু আমার ভেতরে মুভমেন্ট যেন গভীরভাবে হানা ছিল, তা বাথরুমে নয় কিন্তু আমি সত্যি সত্যি করতে পারলাম। কিন্তু কোনো কিছু মনে না করে আমি আমার পিছনের উদ্দেশ্যে রওনা হলাম। তখন যাচ্ছিলাম তা মোটেও কোনো ব্যক্তি দেখা করে বাঁচিয়ে রাখতে পারবে না। আমি দেখলাম আমার খাটের ওপর যে খাটু রকম হাঁটু উপর করে বসে আমার ফিরে যাওয়া বলছি নিয়ে চুপ করে তাকিয়ে আছে। তার মাথার যেন অর্ধেকটা নেই, চুল দুই একটা দেখা যায়, ওর মুখে দাড়ি ছিল কিন্তু কোনো দাড়ি ছিল না তখন, এবং আমার ডিম লাইট দেওয়া ছিল আর টিভিটা অন করা ছিল, আমি কিছু চিন্তি ধরে রাখতে পারছিলাম না। সে কিছু একটা হাসি নিয়ে আমার দিকে তাকালো, আমি পুরো জমে গেছি। সে বৃষ্টি প্রকৃতির হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে কিছু জিনিস এটিকে বলে আমি তখন বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখা ঠেকাতে বেশি হয় ও মৃত ব্যক্তিকে জিনিস দেখতে পাওয়ার অভিজ্ঞতা আমাকে তার পাগল করেছিল। আমি যেন বাঁচার আশা প্রায় ছেড়েই দিলাম, কারণ সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি চুপ থাকতে পারলাম না, কিন্তু আমি যখন চুপ থাকার চেষ্টা করবো তা চিন্তা করলাম, তখন দেখলাম আমি যেন বোবা হয়ে গেছি। আমি কোনোদিন কোনো কথা বলতে পারিনি এবং বলতে পারলো না, তাই সেই ভয়ানক আত্মাটা আমার খুব নিচে আসতে লাগলো আর তার শরীর থেকে নানা ধরনের দুর্গন্ধ আসতে লাগলো, বিশেষ করে মলমূত্র টাইপের গন্ধটাই বেশি ছিল। আমি ধরলাম যে তার আত্মাটা হয়তো পিশাচ হয়ে গেছে, কেননা এসব বিচার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। কেননা বিভিন্ন চির ভক্ত অথবা পৃথিবীর সমীপ জানতে পারি আমার সাথে কোনো কিছুর আচর আছে, কোনো কিছুর আচর আছে, তবে তা ভালো প্রকৃতি, তা হয়তো ওই কিছু আত্মার মত ভয়ঙ্কর কোনো কিছু আমার সান্নিধ্যে আসতে পারছে না। আমি স্পষ্ট লক্ষ্য করলাম ওর পায়ের পাতা ঘোরারি কেমন যেন উল্টো আর হাত দুটো উল্টো, যেন পিছনের সাইডে সামনে চলে এসেছে আর যেন কোনো কিছু করার নেই। আমার একটা অবস্থা আমার প্রথমে দ্বিতীয় আত্মার জন্য মায়া হলেও সে আমার সাথে দয়া দেখালো না, সেটা উল্টো হাত দিয়ে আমাকে জোরে ঘাড়ে ধাক্কা মারল। আমার ব্রেন কাজ করছে না, মধ্যে কথা বলেছিল না, এমন সময় ধরে নিয়েছি যে আজই আমার শেষ দিন, কিছু ঘটনা কিছু অধিক পরিমাণে আমার বাড়িতে যাওয়ায় আমি তার জন্য সন্ধ্যাচ্ছন্ন হই এবং দুদিন পর একই স্থানে পরীক্ষাটা ধরুন আমার উঠার সামর্থ্য হারিয়ে ফেলি। কিছু দুদিন হয়ে গেল কেউ যেন আমাকে উদ্ধার করতে আসলো না, আল্লাহ পাকের অশেষ অনুভূতি তারপর আমি বেঁচে আছি। এবং জ্ঞান ছাড়ার পরপরই আমি আমার বাসা ত্যাগ করে নানির বাসায় দিকে চলে যাই। এক মাস পর আমরা বাসাটা ছেড়ে দিই। সংক্ষিপ্ত সময়ে ধরনের কথার চিকিৎসা সংক্ষিপ্ত বলা হল। আমার সাথে এই দ্বিপুর আত্মীয় অন্য আরো কিছু কথা রয়েছে এবং সে কথাগুলো তিনি শেয়ার করতে চান সেটাই আমাদের জানিয়েছেন। ইনশাল্লাহ কোন একদিন পুজো শেষে দিলে আমি সেই কথাগুলো শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনা ভাষণের জন্য। আমরা এখন আবার কিছুটা কলকাতা ফিরে ফিরব এবং যেতে পারে আবারও ফিরে আসবো সেই প্রথম ভাষা হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন।
রাজীব ভাইয়ের সাথে রিলেশনটা আমার দীর্ঘদিন আহত সুখ দুঃখেই না সাথী হয়েছিলাম।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ৮৩.৫ FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাজীব সাথে এবং চলছে এই মুহূর্তে ভূতের সব জমজমাট ঘটনা এবং পুরনো ছয় বিষয় এবং নতুন কিছু ঘটনা মিলিয়ে আমরা বেশ মজায় পার করছি আজকের দিনটি। এবং ঈদের ছুটি কিন্তু অলরেডি অনেক মানে সবার মোটামুটি আমি বিশ্বাস করে শুরু হয়ে গেছে, রাস্তাঘাট একদম ফাঁকা। এবং আপনি ধরুন না যে এই মানে ছুটির মধ্যে কোনো একটা দিন আপনি এই ফাঁকা রাস্তায় আড্ডা শেষ করে বাড়ি ফিরবেন এবং সেদিন একটা রিক্সা নিয়েছেন, হঠাৎ খেয়াল করলেন রিক্সায় আপনি একা না, কেমন লাগতো তখন? এবার শুনবো তেমন একটা ঘটনা, মানে হঠাৎ করে যদি আপনি দেখেন যে আপনি রিক্সায় একখানা আপনার পাশে কেউ আছে অনুভব করতে পারছে, এরকম একটা ঘটনা ঘটেছিল ধানমন্ডির কোন একটা জায়গায়, আমরা সেই ঘটনাটি শুনে আসবো।
মোটামুটি রাত্রা 11:30 বাজে আমি আসবো। তো 4 নম্বর খেলার একটা মাঠ আছে, তো মোটামুটি সিলেট সোসাইটি খেলা আছে, ওখানে সবাই খেলাধুলা করে। তো মাঠের কর্নারে একটা রিক্সা পাই, রিক্সার মধ্যে নর্মালি আমার অভ্যাস রিক্সার ব্রাঞ্চারটাতে বসা, রিক্সায় উঠে। তো সেদিন আমি রিক্সায় উঠি, আমি বামপাশ থেকে উঠি। তো রিক্সাটা কিছু দূর যাওয়ার পরে, তো আমি যখন বামপাশ থেকে ডান পাশের দিকে যাবো, তখন আমার খেয়াল আছে যে আমি বামপাশে বসেছি। যখন ডান দিকে যেতে যাই, তখন আমার কাছে ফিল হয় যে কিছু একটা আমার পাশে বসে আছে। এটা কিছু মানে মানুষের একটা হয়তো বা কোনো কিছু আমি যেতে পারছি না, যে একটা মানুষ বসে আছে, যার কারণে আমি যতবারই আমি ডান পাশে সরতে যাই, ততবারই আমার ফিল হয় যে লাইক টিভি বা টিভি বন্ধ থাকলে বা কিছু অফ থাকলে, টিভিটা অফ থাকলে আমরা যদি পাশ দিয়ে যাই, আমরা গায়ের অসম্ভলম যেটা বলি, এটা এরকম শক্ত মতো লাগে গায়ে। যতবারই আমি ডান পাশে যেতে যাচ্ছি, ততবারই আমার গায়ে এরকম একটা কাটার মতো লাগতেছে। তো সাথে সাথে আমি মানে দৃশ্য যখনই চেঞ্জ করি, তখনই ভয় পেয়ে যাই। তো আমি কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত আসা পর্যন্ত আমি টোটাল জিনিসটা ফিল করতে থাকি, মানে ভয়ে আমি কাউকে বলতে পারতেছিলাম না, যে রিক্সা চালক ছিল তাকেও কিছু বলতে পারি না। যে কারণে মানে টোটাল জিনিসটা আমার ভিতরেই থাকে, আমি কাউকে কিছু বলিনি। তো যখন একটু মানুষজন যে জায়গাটাতে মানুষজন ছিল সেই জায়গা পর্যন্ত যখন আমি আসি, তখন আর রিক্সায় ফিল করি না। রিক্সাটাকে আমি রাস্তা বাম পাশে রেখে আমি রাস্তা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ক্রস করে রাস্তার উপরে চলে যাই। চলে যাওয়ার পরে সেদিন মতো মানে ওরকম তেমন একটা ভয় পাইনি।
আপনি পুরোপুরি ফিল করতে পারছিলেন যে আপনার পাশে সত্যি কেউ বসে আছে এবং আপনি অনুভব করতে পারেন
বসে আছে কিনা সেটা জানি না, বাট কিছু একটা আছে পাশে, যখন আমি যেতে পারছি না ওই পাশটাতে সত্যি পাচ্ছি না, আমি যে ওখানে গিয়ে বসবো বা সরে বসবো সেটা আমি করতে পারছিলাম না।
রাজীব ভাইয়ের সাথে রিলেশনটা আমার
চমৎকার ঘটনা একটা শুনে আসলাম, এবং এর মাঝখানেই আমি একের পর এক SMS দেখতে পাচ্ছি এবং সেই SMS গুলো আপনাদের প্রশংসা সবাই শুনেছি। এবং আমি বলবো যে SMS পাঠাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু আপনারা অবশ্যই পুরনো ঘটনাগুলো সিলেকশন কেমন হয়েছে, কি অবস্থান অবস্থা, এটা অবশ্যই 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 লিখে আমাদেরকে জানাবেন যে কোন ঘটনাগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগছে, কোন ঘটনাগুলো আপনাদের কাছে একটু কম ভালো লেগেছে। আমাদের বুঝতে সব সুবিধা হয়, আমাদের পরবর্তীতে আপনাদের জন্য ঘটনা খুঁজে বের করতে অসুবিধা হয়। যাই হোক, এখন আমরা একটা কাজ করি, দুটো ঘটনা শুনে আসি। প্রথম ঘটনাটি ইস্তিফার একজন হঠাৎ করে আবিষ্কার করেন তার চিরচেনা ঘর, যেখানে তিনি থাকেন পড়ালেখা করেন সেই ঘর থেকে দেখা নয়। আরো একজন সেখানে বাস করে একদম চেনা ভাড়াতেই, কিন্তু কে সেই ব্যক্তিটিকে কোথা থেকে এটা ফেরল এটা আমরা শুনবো ইস্তিফারের কাছ থেকে। দ্বিতীয় গল্পটি আলিফের, এবং সে সেই ঘটনায় কি বলবে বা কি করেছিল সেটা শুনবো তার মুখ থেকে। প্রথমে আমরা শুনবো ইস্তিফারের ঘটনা এবং ইস্তিফারের ঘটনায় যাচ্ছি।
আমি ইস্তিফার বলছি, ভূষণে থাকি। আমার ঘটনা আজকে নিজের ঘটনায় বলতে ইচ্ছে আপনাদের কাছে।
আচ্ছা, আমি আপনার সাথে একটা বিরাট কনভার্সেশন হয়েছিল আপনার সাথে, এবং আপনি সেখানে বলছিলেন যে আপনার নানান ধরনের প্রবলেম হয় এবং সেই প্রবলেম গুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। তো আপনি তো বলুন যে কত সালে বা কতদিন আগে প্রথম আপনি চেয়ে পেলেন যে কোন একটা সমস্যা আছে আপনার?
2002 এই অক্টোবরের দিকে আমি করছিলাম, রাতি হয়ে গেছিল একটা দেড়টার দিকে। আমার রিডিং চেয়ার থেকে আমি একটু পিছনে ফিরেছি, আমার বিছানার উপরে একটা লোক বসে আছে হঠাৎ করে, লোক বসে আছে একদম টাক মাথা চুল দাড়ি কিছু নেই, বয়স্কই
তো আমার দিকে তাকে হেসে ফেললো কোন দাঁত নেই,
মানে দাড়ি এবং বয়স্ক এবং তারপর যখন
হাসপাতাল দাঁড়িয়ে কিছু নেই একদম বোল্ড, মানে পুরো টাক মাথা, মানে লোক
কিছু লোক বসে আছে, মানে অনেকেরই পরীক্ষা চলছে, অনেকে হয়তো রাজ্যে আজকেও পড়ছেন পড়ছেন বলি যে আপনি এর আগে আপনার জীবনে কোন অস্বাভাবিক কোন
না ছিল না, তেমন কিছুই না, স্বাভাবিক ছিল সবসময় স্বাভাবিকভাবে চলতে পড়েছি,
এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনার
ওদিন হঠাৎ করে দেখলাম জিনিসটা
হাসার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন যে দাঁত নেই তখন আপনি ভয় পেয়েছিলেন?
আমি প্রচন্ড ভয় পেয়ে আমি সেন্সলেসই হয়ে গেলাম, কারণ সকালবেলা যখন আমি দেখলাম যে আমি চেয়ারের পাশে শুয়ে আছে পেয়েছিলাম, যেহেতু আমি একলা একলা ছিলাম ওদিও বাসায় আমি করছিলাম যে একটাই করতাম একাই থাকলাম।
এই ভদ্রলোকটাকে আপনি দেখেছিলেন, সেই ভদ্রলোক আপনার পরিচিত?
কখন আমি রিলেট করতে পারিনি, এখন আজকে আমি কল্পনা করতে পারিনি যে কিরকম ছিল দেখতে, কারো আত্মীয়দের সাথে বা কারো কেনা মুখের সাথে কখনো মিল খায় নাই।
আচ্ছা,
এটাই আর কি প্রথমে ভয় পাওয়া ঘটনা হচ্ছে, সবচেয়ে ভয় পাওয়া ঘটনা হচ্ছে এটা, এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে আমার সমস্যা।
আর সমস্যাগুলো কেমন?
সমস্যাগুলো হয় তারপর থেকে দুঃস্বপ্ন দেখা শুরু করে, অবশ্যই অনেক অনেক দুঃস্বপ্ন দেখতাম। স্বপ্নগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য আপনার সাথে যেটা শেয়ার করেছি ভাইয়া, যে আমি স্বপ্ন দেখতাম সাধারণ ক্ষেত্রে বেশি দেখতাম, একটা জায়গায় আমাকে বলি দেওয়া হচ্ছে, মেঝেতে শুয়ে বলি দেওয়া হচ্ছে, এবং তার সামনে একটা মূর্তি মতো কিন্তু জীবন্ত, হ্যাঁ অনেক অনেক সুন্দর মতো, আমি এখনো খুব বেশি একটা সুস্থ নয়, বাট প্রথম থেকে যেরকম সাধারণত জ্বর আসতে আসতে আবার একটা ভয়াবহ সমস্যা 2006-2006 আমি আমার চোখের ভীষণের প্রবলেম হলো, আমার আই ভীষণের প্রবলেম হলো, মানে চোখে দেখতে পারতাম না,
চোখে দেখতে পারতাম
একদমই দেখছি, হঠাৎ করে একদিন হঠাৎ করে একদম বিশ্বকাপ খেলা হচ্ছিল, আমি আমার মা দেখছিলাম খেলা দেখে, আমি বলছি যে আমার কোনো লাইট নেই কেন, কারণ আমার মেকআপ লাইট সুইচ কিছু চলছে না কেন মা, কিন্তু হঠাৎ করে আমার মা বলতো চলছে তো খেলার সবই শুনছে, তখন আমি বুঝলাম যে না আমি চোখে দেখতে পাচ্ছি না, তো এটা একটা ডিজিজ হয়ে গেল এরকম।
বসেছিল
আমাদের এখানে বড় একটা হসপিটালে, আমি আমার জন্য বোর্ডও বসেছিল, এখনো একটা বোর্ড কাজ করে, তো সেটা না আমার চোখে যে প্রবলেমটা ছিল একটা বড় ডাক্তার বললেন যে আমি 6 মাসের মধ্যে আমি আর দেখতে পাবো না, আমার গ্লুকোমা টাইপের এরকম একটা ডিজিজ হয়েছিল, সে তিনি বলেছিলেন আর কি, আর পরবর্তী বোর্ড বললো যে না এটা হচ্ছে না এখন না চোখে প্রবলেম না, তো হয়তো চোখের যে ভিতরে যে একটা অপটিক্যাল লোভ আছে সেখানে আমার কিছু কিছু আসতো, একটা অদ্ভুত প্রকার একটা সমস্যা ছিল আর কি, এটা আসলে ঠিক হয়ে গেল আর কি এরকম। বাট আমি এখনো কিছু কিছু সমস্যার মধ্যে ভুগছি, যেমন গত বছর একটা বড় সড়ো একটা অসুখ হয়ে গেল, মেনিনজাইটিস হয়ে গেছে,
এখন কি আপনি কিছু দেখেন?
আমি দেখি এখন দেখতে দেখতে কোনো কিছুই আমার কিছু মনে হয় না, উল্টো কিছু মনে হয়
অনেক কিছু
ক্ষমতা হয়ে গেছে, আমি বুঝতে পারছি কোন সমস্যা আছে, যেটা আসলে আপনার সাথে আজকে শেয়ার করা হয়নি, যেমন আমি 6 তলে উঠে অনেক দাঁড়িয়েছিলাম, আমি এখানে লিফ্ট দিই, ভয়ঙ্কর অবস্থা, আমাকে 6 তলে এখন দাঁড়িয়েছি, কোনো সমস্যা আছে কিনা আমি বলতে পারি না, দিন আছে কিছু বুঝতে বুঝতে পারি না, আমি বুঝতে সমস্যা আছে এরকম, তবে আমাকে এর জন্য অনেক মূল্য দিতে হচ্ছে, অনেক অনেক ক্ষেত্রেই আর কি সাফার হতে হচ্ছে, আমার পরিবার সাফার করে, যেমন আপনাকে যেটা বললাম আমার ওয়াইফ ও খুবই মাঝে মধ্যে দেখেন, সে আজকেও সে আসছে বলার সময় সে বলছে যে সাবধানে এসো, মানে সেটাও ভয় ছিল, গত আপনার যখন কথা হলো গত সপ্তাহে তখনও খুব প্রচন্ড ভয় ছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগলো শেষমেশ, এরকম যে তাকে উভয় ধরনের মতো কি বলে
চিকিৎসার ঘটনার পরে এবার যাবো পরিচয় ঘটনায়।
তোমার সঙ্গে আবারও হাজির হলাম রাজপুত ভাই,
একজন ডক্টর এসেছেন ফার্স্ট টাইম পেশেন্টের ঘটনা নিয়ে ঘটনা শুনি।
রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাজিয়া চৌধুরী, মুক্তি ডাকলাম আর কি। ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে উনি 98 সালে আমার সাথে ঘটনাটা ঘটে, তো ঘটনাটা 98 না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবৎ উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটা হচ্ছে আপনার উনি প্রায় সময় দীর্ঘ স্বপ্ন দেখতেন। যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু একদিন দুদিন রাস্তা ভাই, এরকম স্বপ্ন দেখতো প্রায় 2 বছর যাবৎ। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত বা ঘটনাটা কাউ মার সাথে শেয়ার করবে, এক বাবা এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি। তো উনি ওনার ভাইকে চিয়ার করতে ঢাকা আসে, ফকির বাসায় আসে, ফকির বাসা হচ্ছে জিনজিরাতে। তো ভাইয়াকে চিয়ার করবে যেদিনের আগের দিন রাতের বেলা সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে, দরজা নক করে কে জানি বেল যায়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখন ওটা চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছনে এসছে, ও বলে দেখছি। তো যখনই সে দরজার পুরোটা খুলে পাকায়, তখন দেখে যে দুজন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুক মনে আছে, মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল,
মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাত দেখা যাচ্ছে,
দুটা মানুষ হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না, দুজনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফেরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই এই ঘটছে আমার সাথে। তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলো, ওনার ফুফা জিনিসটা সে আর অন্যভাবে নেয় নাই। উনি বলে যে ফুফা বলল যে তোরা আছো আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে, তো চোখ পড়বার সময় আমি দেখছি দুজন মানুষ দাঁড়িয়ে আছে, আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, দুজনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিচ্ছি, মানে আমি জিজ্ঞেস করবো হুজুরকে আপনারা সেরকম কিছু দেখছেন কিনা। এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে কেউ নাই। আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি, ওই ফুফু বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি, আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি। কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজাটি ঢোকার সময় দেখি ওই দুটো মানুষ দাঁড়িয়ে আছে এবং আমার বুকের ভেতরটা আঁকছে উঁচু। তো প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো, ফুফু যখন তার সাথে রিলেট করলেন তখন সবাই বললো যে না, দেয়ার সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা হচ্ছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদল করেনি, তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন ওদিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই দুজন লোক হাজির হয়, এবং দরজাটা খুলে ওই বাসার
নক করি তারা
আসে, এবং দরজা খুলে দেখে যে দুজন লোক দাঁড়িয়ে আছে, এবং এটা দেখার পর উনি সাথে দরজা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে তোমার সাথে আল্লাহকে ডাকো। তো ওদিন আর ওদিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারত, এখানে এখান থেকে চলে আসে আমার ঝামেলা শেষ, কিন্তু ঝামেলা পরে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পরে এক সপ্তাহ পর থেকে আবার ঠিক একই স্বপ্ন রাসেল ভাই, যেরকম রাত্রবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক খাটের উপর কাছে অনেকে বসে আছে।
অদ্ভুত স্বপ্ন,
অদ্ভুত না রাসেল ভাই? এটা 2 বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে পড়াশোনা করছেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস আছে। ইন্সপেক্টর ভাইয়ের সাথে আমার কোনো না কিছু তো বিল আমি পাচ্ছি, তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা
ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো ওই দিন রাতের বেলা সে পড়ছে, পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে এবং ব্যাগ করে হাসপাতাল ঢাকা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে, যা লম্বা চুল কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেন একটা মুখ, এবং তার দিকে হচ্ছে না, সে সামনে এগিয়ে দেখলো, দেখার পরে ওইটা দেখার পরে সে ফ্রিজ হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে, মাকে এসে আস্তে আস্তে বুঝিয়ে বলে যে মা আমি এরকম এরকম ঘটনা লাস্ট দুই বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি আপনার তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর, উনি খুবই মানে ভালো একজন মানুষ, তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা তুমি পানিতে সাত দিন খেও আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিলো, বলে এটা তুমি তিন দিন গোসল করো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে, আসলে কোনো কিছুই হয়নি। সে সাত দিন ওই সাত দিন বললো যে সাত দিন পানিটা খেতে, সে বলেছে সাত দিন খেলে হয়তো আমি ওই জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় চোদ্দ দিনের একটা গ্যাপ, চোদ্দ পনেরো দিন পরে বাসে কেউ নাই, তখন হচ্ছে 1999 সাল আসছে, তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমের সময়। তো ওনার মা তাড়াতাড়ি বাইরে যান এবং বাসে ছিলেন আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম ফুপা করে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে আজ না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় আসলে ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, তো প্রত্যেকটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, সেই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বলে ফুপা আপনি খেতে বসেন, সে আবারও বলে এই বক্সটা নেই, বক্সটা খুলবে 24 ঘন্টা পর আমি।
ওনার কথা কোনো উত্তর দিচ্ছে
না,
উনি
টোটালি মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল যে বক্সটা ভিতরে চেষ্টা করার জন্য, ফুপা তার আজ অব্দি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে মানে রাস্তাটা আমি জানি না, আমার নিজেকে আসছি বলতে কেমন জানি ভয় লাগছে, একটি মানুষের পাঁচটা আঙ্গুল, তিন জীবনের পাঁচটা আঙ্গুল, এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়েছিল, জোরে মাকে চিপে বলে মা এই পাঁচটা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলি সাবল তোর, বক্স খুলে মা দেখে পাঁচটা আঙ্গুল, ওই দেখতে দেখতে উনি
দুজন দুজন
দুজন দুজন এসেছে, মা দেখতে দেখতে উনি আবার চেঞ্জ হারিয়ে চলছে, মা ওনাকে ধরতে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়, ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওইদিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্স ফেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা তার এক্সেপ্ট করে নিবে না, তারা অবশ্যই ওই জিনিস ওটার সাথে ঢাকায় নিয়ে আসে এবং পুচির বাসায় নিয়ে আসে। ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম, ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তো এই জিনিসগুলো কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে যে কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলা খান, এই ওষুধগুলা খাওয়ার পরে দেখা যাক আপনি আমাকে এক মাস পরে আবার একটা ফিট দিবেন। ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সেখানে যাওয়ার ব্যাক করে দু তিন দিন তার ঘুম খুব ভালো হয় আসেন ভাই, এরপর থেকে ঘুমের ওষুধ তিনটা চারটা খেলেও তার ঘুম হতো না। সেটা সে একই জিনিস আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থা দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে, এর মধ্যে সে চান্স হয়ে যায় চিত্তগাং ইউনিভার্সিটিতে। চিত্তগাং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে এক মাসের ছুটি পায়, এক মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা চলে মানে ইয়াতে কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বুঝতে পারছি সেটা টোটালি আনএক্সপেক্টেড, এটা হতে পারে এক দুই বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজা কেড়ে নক করলো, নিচে ভাড়া টাইম মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কাল আসতে বলছে আমি নক করে আনতেই নর্মালি দরজাটা খুলে, তো উনি নাকি দরজাটা খুললেই ভালো অবস্থা দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে, সবাই এতটাই খুশি, এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন জানাই না। তো সবাই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস, সবাই বলতেছে কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোয়েশ্চেনই আসছে, মানে উত্তরই আসছে না,
কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারো দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। ও সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, আমি নিজের মানুষ আসছে, ভাই একটা জিজ্ঞেস করছিস আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো আমি ঘুমাবো। মা ভাবলেন যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে ইউএস সাথে, বলে এরকম ঝামেলা এরকম ভাবে সে কথা বলা না বলার মতো মানুষ না, বলে যে ঠিক আছে তুই আমাদের ইউনিট না, আমাদের আমি সব ডায়ার করে দিচ্ছি, সব যথেষ্ট সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাত্রে বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলো মানুষ বসে আছে, আমি আপনাকে আশা করি একটু ফ্যাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 30-25 জন ড্রয়িং রুমে, তোমার সামনে পানি খেতে উঠে রাত্রে। ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল দরজা লাগানো, পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম আনে সবার আগে ঘুমানোর আনছে, আনছে ঘুম ভাঙার পরে রাস্তা ভাই রুমে জল ছেলে মানে নিজের রুমে সেখানে ছেলে ঘুমাচ্ছিল, যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথাযথ অবসালই থাকবে, বা কেউ যদি সরে যায় দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ কালকে রাতে যখন সে যখন আসে যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল সেরকম ভাবে আছে। সেমন একটা অদ্ভুত মানে ঘটনা ঘটছে তাদের সবার সাথে, আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা বাবা এবং সে নিজে খুব তথ্য রয়েছে, সকালবেলা আসছে চলে যাচ্ছে, আসা মুহূর্তে কারোর সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না স্যার।
তো এর মধ্যে খেয়াল করবেন আপনার সবাই কিন্তু নিয়ে রেখে দেখা পরে শুনলে বুঝতে পারবেন
শনিবার ছিল, উনি ইউনিভার্সিটি আসছে, যাওয়ার পথে রাস্তার মধ্যে তাকে তার ভাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে কুমিল্লা কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই মানে সে জানে না। তো ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে ভাই তোর কি হয়েছে তুই বল না কি হয়েছে, আমি যদি একটা মানুষ এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করবো না, আমি তো একটা মানুষ ধরছি নাড়াচ্ছি বারবার কোনো অ্যান্সার দিচ্ছে না, যে কেন আমি এরকম করছি কেন এরকম করছি। সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মা দেশে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিস, আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম, তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে, সে মানুষটা তো এখন আমি তো সেটা মানুষ ছিল না, কি ছিল আমি জানি না, বাবা না আছে আমার ভাই তো হতে পারে না, ইম্পসিবল, মানে আউট অফ মাই নলেজ এরকম কখনো হতে পারে। তো এর মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু ডিফারেন্ট মানে উনি ইউএসএ খবর এসছে যে তাতা ওনার কাছে ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ ও হসপিটালে আছে, আমার সবার জন্য দোয়া করো। এটা শুনে
সাথে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএস সাথে সে অসুস্থ,
সে ঢাকায় সাথে সাথে চলে আসে এবং মুক্তিপুরের সাথে সাথে মা বাবার সাথে আসে, এসে উত্তেজিত হয়ে যায় আমাদের সাথে প্রতিদিন কি ঘটছে, ভয় লাগছে জিনিসটা বলতে কেমন জানি লাগছে আর কি, বলতে যে আমার সাথে এগুলো কি করছে প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে আসতে যাচ্ছে, অথচ এটা কি আমার ছেলে অসুস্থ এখানে
ঘামছে একদম তারপরে
আমার কাছে আসলে সিরিয়াস ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের কাছে সুস্থ কাজ আসে, আপনি কি বলছেন এগুলো আমাদের আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা, তাহলে ওকে বাংলাদেশ আসে নাই তাহলে যে আমি কিছু বলতে পারবো না তোমার আল্লাহ দু তিন দিনের মধ্যে খবর আসলো এবং খবরটা ওনার কোপা পায় কোপা উপকে জানানো হয় যে ভাই উনি ওর হাত মারা গেছেন আর কি, ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশ আসছি, এবং বিশ্বাস করতে পারছে না এতদিন যা হচ্ছে তার সাথে জোড়া দিন কিছুই মিলার কথা না, কিছুই মিলবার কথা না, বাংলাদেশ আসার পর তো ওনার মার রাইট হয়ে যায় মুখের রাইট, যে কথা বলতে পারতো না, তো এটা দেখার পরে বাবাও মোটামুটি বাস্তব্ধ হয়ে পড়ে। আর অদ্ভুতকর হচ্ছে যখন কফিন থেকে লাশটা বের করে, বের করার পরে মানে সবাই বিলাপ করে কান্না করে আমরা ফেলছি। তো লাশে যে ভাই আমাকে ছেলে ভাবে তোরা কিভাবে এভাবে চলে গেলি, হাতটা যখন ধরতে যায়
খুব আপুর জায়গা,
হাতের মধ্যে কোনো আঙ্গুল বানিয়ে আসতে পারে, ডান হাতটা যখন উঠায় সেই হাতের জায়গাতে কোনো ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। আমি ছিলাম না তাহলে আসলে জিনিসগুলো ঠিক হচ্ছে আমাদের সাথে, আসলে এটা বলার কোন ইচ্ছা ইমোশনাল হয়ে যায় আমার কাছে। আমি যাচ্ছিলাম, বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা, আপনি অপরচুনিটি এখন আজকে শেয়ার করলাম।
নামটা কি বললেন যেন? ডাক নাম বললেন মুক্তি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শুনে থাকেন, আপনার ঘটনাটা আমরা শুনালাম। সবসময় রেডিও ফুটেজের পয়েন্ট প্রোগ্রাম বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে কোনো অতিথি নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি করছি এবং আমাদের বেস্ট কথাগুলো আপনাদেরকে শোনার চেষ্টা করছি। এবং আপনি যদি আমাদের এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন আপনার নাম পেজ আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutachana@radio.com.au/bhutachana@radio.com.au/. আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার সঙ্গে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিও থেকে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আরজু একদিন হঠাৎ করেই ঘুম থেকে জেগে উঠলেন, বিছানায় তার পাশে আবিষ্কার করলেন অন্য একজনকে। আপনারা শুনুন, আজকের কথাটা একদম অন্যরকম বলে এটা সিলেক্ট করা হয়েছে। এবং এই যে আজগু একদিন হঠাৎ করে দেখলেন তার পাশে একজন শুয়ে আছে, তারপর থেকে আজগু তার পরিবারের সাথে ঘটে চলবে একই পর এক ঘটনা। এই করে আজগুকে ঘটনা শুনবো আমরা।
আপনি
একটা জিনিস আমাকে প্লিজ একটু বলতে পারবেন যে আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপিরিয়েন্স নিয়োগ আপনার সাথে দেখা
যায়,
এবং আপনি যখন স্টুডেন্ট ছিলেন যখন প্রথম এক্সপিরিয়েন্স করেন আপনার ঘরে জানালা দিয়ে কিছু একটা না, হ্যাঁ সেটাই মানে আপনার ওই কথাটা একটু শুনি।
আমি যখন ক্লাস সিক্স বা সেভেন করি তখন 1993 বা 1994 বলতেছি, তো আমার রুমটার পাশে ছিল মানে একদম খোলা জায়গা ছিল, অনেক কিছু দেখা যেত খোলা, পাশে ডাক্তার ছিল আর কি। তো আমি যেটা দেখতাম অনেক পছন্দ করতাম, তোমার সময় দেখতাম যে আমার খেয়াল হলো যে আমার ক্লাস থেকে একটা আমার ছুটি চোখে চলে গেল, চলে গেল। তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি, টাইমে যেমন একটা মনোযোগ দেখছি ছিল দেখা করার সময় একটা বেশ বড় একটা মানে বানরের মতো আমার কাছে মনে হয়েছে, এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে। তো মনে হতো স্যার তোমার কিছু গেল বানরের মতো। আমাদের সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে তখন দেখলাম না একটু বানরের বড় একটা লেজ আছে, তো আমার স্পষ্ট করে এটা আমার ফার্স্ট যখন দেখলাম। তো তারপরে হচ্ছে কি অনেক দুঃস্বপ্ন দেখলাম, আমাকে কেউ একজন দেখে একদম নদীর পাড়ে নিয়ে
যাচ্ছে
ছিল, তখন দল চট্টপতি গিয়ে দেখছিলাম যে হেমে হেমে উঠে গেছে কিছু এরকম হয়েছিল। তো আমি কিছুদিন ইউজ চলে যাই। তারপরে একদিন যেটা হইলো সেটা হচ্ছে আমি শুয়ে আছি গরমের দিন, জামাটা খোলা, হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা ঠান্ডা বাতাস আসতেছে, আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে চারটা সাড়ে চারটা হবে এরকম সময় আমি মানে ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখলাম যে ঠিক আমার বিছানায় আমার বালিশে আমার বালিশে কে একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাস আমার গায়ে
পড়ছে।
নিঃশ্বাসটা যখন করতেছে তো তখন আমি চেয়ে দেখি
আমার বালিশে একটা চিকন একজন দুরাকরের মানুষ এখনো মনে আছে, চিকনের নাকটা অনেক চিকন, আমার দিকে তাকায় আছে। আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি, চোখ বন্ধ করার পরে আবার যখন দেখা গেল যে না এসে ছুঁয়ে আছে এবং আমার দিকে কড়া হয়ে থাকে।
এটা আপনার কোন ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোকের নিশ্চয় আপনি এর আগে কোনো
না না এসেছিল, আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। পাঞ্জাবি ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে হচ্ছে। এটা করার পর আমি খুব ভয় পেয়ে যাই স্বাভাবিক, তখন ভয় পেয়ে আমি দৌড়ে আমার জমি চলে যাই। তো সকালবেলা আমি বলি যে এরকম এরকম আমি খুব ভয় পেয়েছি, এরকম আমি দেখেছি। হ্যাঁ, তো বড় ভাইয়া আছে, তো উনি ও আবার তুই কি দেখছিস এটা তো এরকম হতে পারে না। ও আবার কয়েকদিন পর মেহমান আসার পরে আসার জন্য ও আবার ওই রুমে আমার রুমে আর কি। হ্যাঁ, ইচ্ছা করার পরে সকালবেলা ও উঠে মানে খুব গম্ভীর, আমার জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে এরকম যে আমি তাকে কি দেখছি, কি দেখছো যে এরকম বুড়া মতন মাথা টুপি আছে, ও বললো সেটা একটা ছোট বাচ্চা নেই। ভোরের সময় আমি যেটা সময় যে সময়টা দেখেছি চারটা থেকে পাঁচটা, ওই সময় জানলা দিয়ে বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাঁচার পাশে আসে আবার ওর চোখের পাশে যায়, এরকম চলতেছে। ওই সময় চলতে
হয়
সেটা আমাকে বলে, এটা আমাদেরকে বলে যে এরকম দেখতে। কয়েকদিন পরে আব্বাও আমার রুমে ওই রুমে তাই থাকে, আব্বা কিন্তু সকালবেলায় মানে বলে যে কি দেখেছে সেটা বলে না, বাট আমার আমার ব্রাদার ইন-ল ছোট ছিল তখন 13-14 বছর বা কাল দিয়ে, তো ও কি করেছে ও আমার শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমাকে ভাইয়া তুমি আমাদের আমাদের কান টানি করছো হাত, হ্যাঁ আমি বললাম সেটা সম্ভব আছে, আমার বাইরে তো শুয়ে নেই আর ওখানে দাঁড়ানোর কোন চেক করার মতন কোন জায়গাও না চেক করে ওখানে দাঁড়ানো যাবে। আমি বললাম না এটা হতে পারে না, ও একটু বললাম যে এটা ও কি বলতেছে এটা তো হতে পারে না, ও তো বলতো সব ঠিক না না এরকম তো তুমি টানতাম কিছু না আমি টান দেয়নি। এটা পড়াশোনার পরে কিছুদিন এই লাস্ট জুনে যেটা এই বছরের জুনে যেটা হয়েছে এটা আসলে খুবই ভয়াবহ, আমি মানে খুবই ভয় পেয়েছি এটাতে। আমার দেবী যেটা 5 বছর ও মানে জুনের 28-29 তারিখ আমার যেটা মনে আছে, তো ওই দুটার সময় এলাকায় হতে পারব মাইক্রো একটা প্রবলেমের জন্য আমার আইসিইউ রিয়াটা শেষ হয়ে গেছিল। ভোরের বেলা আমি ওই রুমটায় আমার দেবীটাকে নিয়ে মানে আস্তে 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 জানলা খোলা, তো এরকম শুয়ে আছি, ও একটা সুপার শুয়ে আছে জানলার বরাবর আর আমি তার ঠিক পাশেই একটা সুপার মধ্যে আনতে আছি। তো ও ঘুমায় নাই, ও আমি বাতাস করতেছি খুব গরম জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে বাবা দেখো জানলার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে তো মানুষের মতন, আমার দেখো 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 বাবা দেখো এটা আমি হঠাৎ করে কি দেখতেছো বলছে যে মানুষের জানলার পাশে যে দাঁড়ায় আছে। আমি ওদিকে মাথাতে ওকে একটু তুলে নিয়ে একটু বেডরুমে চলে আসছি, আশা করে ওয়াইফকে বললাম তো ওয়াইফ তো আপনি করতে পারছেন যেটা কি সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছে, তো বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, হ্যাঁ সবটা লাল লাল উঠতেছিল, মানে ও বলছে মানুষটা উঠতেছিল।
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, ভূতের তুমি শুনছেন সবসময় রেডিও 58.1 দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন। আমরা বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতা পেলে আমরা যাবো বহুদূর, এবং আপনারা হয়তো অনেকেই এখন বহুদূরেই আছেন আমাদের থেকে, এবং ঈদের ছুটিতে হয়তো অনেকেই বাড়িতে ফিরেছেন এবং কত পরিচিত মুখের সাথে না আপনারা দেখা হচ্ছে। সারা বছরে কিন্তু আপনারা এখন যারা দেখছেন তাদের খোঁজ খবর রাখার সময় পান না, আপনি চিন্তা করে দেখুন যে আপনার চারপাশে যে সমস্ত পরিচিত মুখগুলো আপনার সামনে আসছে দেখছেন উচিত মতো তাদের কতটুকু চেনেন, কতটুকু বছরে কতবার কথা হয় তাদের সাথে। শরীফ এমনই একজন পরিচিত মুখ অরণ্যরিয়নের কাছে।
না ভুল বললাম, বরং বলা যায় পরিচিত মুখের চেয়ে বেশি কিছু। সবাই থেকে থাকে শরীর পাগল, প্রভু তার যাই হোক সে রিয়নের বন্ধু, কিন্তু এই বন্ধুত্বের গল্পেই হঠাৎ করে ঢুকে যায় ভয়। কি হয়েছিল সুন্দর রিয়নের মুখ থেকে?
আমি হচ্ছি আমি এখন আমার যে ঘটনা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে জামালপুর জেলা। আর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলার স্টেশনটা নারায়ণ স্টেশন, আমার মানে বাসার পাশে স্টেশনটার কথা।
আচ্ছা, আপনি এমনিতে ঢাকায় থাকেন, ঢাকা কাছে কতদিন ধরে আছেন?
আমি শুধু কিছু বলেছি যে আমি পড়াশোনার কারণে ঢাকা যাচ্ছি, সেটা আমি অনেক ছোটবেলা থেকে থাকি। যখন আমার আমি যখন কাজটিতে পড়ি তখন পড়াশোনার কারণে আমি আমার প্রতি বছরে থাকতাম, তখন থেকে আসলে আমি বাবার মতো ছেড়ে ঢাকা থাকা হচ্ছে। আমার
শুনি আপনার ঘটনা।
আসলে আমি ফার্স্টে বলে দিচ্ছি যে আপনার অন্তপাত যারা নালান্ত বা স্টেশনটার পাশে যারা থাকেন তারা এই ঘটনাটি আসলে তারা জানেন। তো আমি বলছি যে আসলে আমি পড়াশোনার কারণে ঢাকায় রয়েছি, তো আমার বাড়িতে আসলে খুব বেশি একটা যাওয়া হয় না, তো আমি এক বছর পড়তে পারি যাই, তো এটা মাঝে মাঝে যাওয়া হয় মাঝে মাঝে যাওয়া হয় না, দেখা যাচ্ছে যে খুব কম বাড়ি যাওয়া হয়। তো আমার বাড়ি যাওয়ার জন্য জামালপুর জেলার যে নারায়ণ স্টেশনটি রয়েছে, তো ওই স্টেশনটা থেকে আমার বাড়ি যাওয়ার ডিস্টেন্স মেবি 10 মিনিটের একটা ডিস্টেন্স হবে। তো আজকে আমি নিজে স্টেশন করি, আর জানান্তর এই স্টেশনটাই একটা পাগল চক্র, তার পাগলটার নাম হচ্ছে শরীর পাগল। তো শরীর আমি তাকে সবাই চিনত, তাকে তো দীর্ঘ 15 থেকে 16 বছর আনুমানিক সে একই জায়গায় একই স্টেশনে একই জায়গায় সে থাকছে। তো এই পাগলটা মানে তার যে সে পাগল ছিল বা তার দ্বিতীয় কিছুটা পাগলের মতো ছিল
না, বলেন
তো তার ছিল একটা মনীষীর মতো, সে পাগল ছিল, সে পাগল করতো
না,
পরিষ্কার পরিচ্ছন্ন থাকত, অনেক তার ফর্সা
এবং
তার গায়ে ছিল কালো এবং মুখে অনেক ভয় ছিল, মানে সে একটা মনীষীর মতো সব সময় একটা ভাব নিয়ে থাকতো। আর তাই সে পাগলটা একটা অনুপম বৈশিষ্ট্য ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে যে সে পাগল অথচ কিন্তু সে কিছু কোনো পাগলাম করতো না। এমনকি এই পাগলটা মধ্যে কিছু সিলেক্টেড লোক ছিল এবং কিছু সিলেক্টেড দোকান ছিল যাতে কিছু সে চাইতো, যারা যারা তাকে কিছু দিলে সে খাইতো, অথচ কিছু সে তার কাছে কিছু চাইতো না, যাদেরকে সে পছন্দ করতো তাদের কাছ থেকে সে নিত,
সবার কাছ থেকে নিতে চাইতো,
নিতে চাইতো না, বা সবাই তাকে দিলে সে দিত না, এবং কৃষক লোকটার কাছে সে যা চাইতো তারা দিত, কিন্তু বেশি দিলে তারা কেউ মানে সে ব্যবস্থা নিত না, অন্যরকম টাইপের পাগল ছিল সে। সে সবসময় মানে একটা ভাব নিয়ে বসে থাকতো, মনুষ্যের মতো তার মুখ ভাব ছিল, জিনিসটা আমার ভালো লাগতো যে একটা পাগল অথচ পাগল করে না। তো বছরকে আমি একটু বলে রাখি যে ওই যে পাগলটা সবার কাছ থেকে যে কিছু নিত না, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত, মানে ওই যে ছেলে কিছু লোক ছিল যাতে কিছু সে নিত, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত এবং কৃষক সিলেক্টেড লোকের মধ্যে আমি ছিল একজন। তো আমি যখন আমি যখন ছোটই ছিলাম বলা যায়, আমি যখন গাড়ি যেতাম তো গাড়ি চলার জন্য আমি জেনে কিছু খাবো বলে আমার প্রতি আমাকে অনেক খাবার বলছিল পরিচিত টেনে খাওয়ার জন্য, তো আমি সেই খাবারগুলো আমি টেনে আসলে খেতে জানি কিছু করি, তো ওই খাবারগুলো থেকে যেত আমার ছেলে। আমি ঠিকই যে ট্রেন থেকে নেমে ওই স্টেশন থেকে বেলাঞ্চি স্টেশনটাকে আমি শরীর পাগলটাকে আমি খাবারগুলো দিয়ে যেতাম, এখন সে আমার সাথে কিন্তু দিত। তো এরকম ভাবেই আমি 2013 ডিসেম্বরে মাঝামাঝি দেখে পাবো দেখতে ঠিক আমি মনে করতে পারছি না, তো 2013 মানে আসলে প্রায় 1 বছর আগে কি একটা শীতের টাইমে হবে আমার ঘটনাটা। তো আমি 1 ডিসেম্বরে 2013 যখন বাড়িতে যাই গত বছর, তো তখন আমি শীত ছিল 5টার দিকে আমার ট্রেন ছিল 5টায় চেপে যাবো, তো ওই ট্রেন টাইম যখন আমি উঠি ওঠার পর রাত্রি পৌঁছতে 9:30 বেজে যায়, 9:30 আমি
এই মানবত্ব শব্দটি পৌঁছায়। পৌঁছানোর পর তো আমি ভাইয়া একটা কথা বলে রাখি যে আমি যখনই বাড়িতে যাই যখনই যেতাম তখন কিন্তু আমার স্টেশন থেকে কাপড়টার কথা মনে পড়তো যে আমি এই ম্যানেজার স্টেশন নেমে ওই কাপড়টাকে দেখবো এবং সে আমাকে চিঠি শুনিবে। সেই জন্য আমি স্টেশন থেকে কিছু কিনে নিতাম, তার জন্য কিছু খাবার, হ্যাঁ তার জন্য কিছু খাবার কিনে নিতাম, শরীর কাপড়টার জন্য কিছু খাবার কিনে নিতাম। তো এই জন্য আমি যদি চলছে যখন বাড়িতে যাই তো গাড়ি যাওয়ার সময় আমি তার জন্য কিছু ফ্রুট কিনি, কিছু ড্রিঙ্কস কিনি, তারপরে যেসব খাবারগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেই খাবারগুলো তার জন্য কিনি। কিনে নিয়ে যখন আমি যাই যাওয়ার পর আমি রাত্রে সাড়ে নটার দিকে আমি পৌঁছাই। পৌঁছানোর সময় আমি খুঁজছিলাম যে সেই খাবারটি কোথায়, যেখানে আমি তাকে দেখে আসছিলাম আমি সেই খাবারটি কিন্তু সেখানে দেখতে পাইনি, আমি দেখলাম একটু খুঁজে দেখলাম যে স্টেশনটা কিন্তু এখন নতুন করে সাজানো হয়েছে, অনেক সুন্দর কলম হয়ে থাকে। পুরনো যেটা ছিল তো পুরনো স্টেশনটার
অনেক
ভাঙা হয়ে গেছে, ওটা এখন আর ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো ওই টেস্টটা পিছনে সাদা কাপড় পরা ওই সব কাপড়টাকে আমি দেখতে পাই দূর থেকে। তো তার কাছে যখন যাই যাওয়ার পরে দেখি সে বসেছিল, মানে সে সবসময় বসেই থাকে আর সবসময় মাথা নিচু করে কি যেন একটা ভাবে, মানে মনুষ্যদের মতো তার একটা আচরণ ছিল আর কি। তো আমি যারা যাত্রায় এক বছর আরো বেশি হবে একদিন তার সাথে দেখা, আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা শরীর কেমন আছিস তুই? তো সে বলে যে
তুই করে
আমি তাকে ঠিক করে বলতাম, শরীর পাগল সবাইকে তুই করে বলতো এবং এই স্টেশন থেকে যেসব মানুষ তাকে চিনতো সবাই তাকে তুই করে বলতো।
বয়সে ডিফারেন্স তার সাথে কত কত
শরীরের বয়স হবে 35 বছর হচ্ছে আমার, তারপর আমি শরীরকে ঠিক করে বলতাম বয়সে ঠিক না, তারপর আমি বলতাম কেন জানি আমার ভালো লাগতো, সবাই তাকে তুই করে বলতো আর শরীর পাশটা সবাইকে তুই করে বলতো। তো আমি তাকে কেমন আছিস বলে যে হ্যাঁ ভালো আছে, আমি বললাম যে তুই কিছু খাবার নিয়ে এসছি আমি, তো এই খাবারগুলা আমি ভাই যে আপনি বললাম যে আমি স্টেশন কর্মপুর থেকে যখন ট্রেনে উঠছিলাম ওঠার সময় আমি ওজন খাবার দিয়ে নিয়েছিলাম, তো সেই খাবারগুলো আমি দিই, তো সেই খাবারগুলো রাখি। তারপর আমাকে বলতেছে যে টাকা দেবে, তো আমি বলছিলাম যে কত টাকা দিব, তো আমাকে বলছি যে 10 টাকা দেবে। আর তার চাহিদা যে ছিল খুব সীমিত, সে যেসব মানুষকে পছন্দ করছে তাদের কাছ থেকে সে টাকা চাইতো বা টাকা নিতো খাবার নিত, ছিল খুব কম, 10-15 টাকা বেশি সে কখন চাইছে তার চাহিদা ছিল খুব সীমিত। তো আমি তাকে অন্ধকার ছিল স্টেশনটা যে ছবিতে বাইরের সাইডে ভাঙা স্টেশনে ছিল ওইখান থেকে, পরে আমি অন্ধকারের মধ্যে মানে একটা খুব মানে কিছু খুলে দেখি 5-20 টাকা, তো আমি 20 টাকাটা তাকে দিই। তারপরে সে আমাকে বললো যে কত টাকা দিই, আমি তারপরে বলছি যে 20 টাকা দিছি, সে বলছে যে না 20 টাকা না 10 টাকা দেয় আমাকে। তারপরে আমি একটু আলোর মধ্যে সে মানে একটু খুঁজে 10 টাকা নিয়ে তারপরে 10 টাকা দিলাম, সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিলাম, সে রাখতো না সেটা। তো আমি তাকে নিয়ে বাড়ি চলে আসলাম, বাইরে বাবা বাইক নিয়ে করছিল আমার জন্য। তো বাবা মা বলছিল যে এত কিছু হলো কেন, সবাই তো দিয়ে আসলাম, তো বললাম যে আমি একটু পিছনের বগিতে ছিলাম এই জন্য একটু লেট হলো, ওটা আমি বললাম না একটু পাগলের কথা বললাম না, কেননা এসে তো আমি যখন আমার রুমটা একটু ঢুকি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, বুঝতে পারি। তো আসলে আমার রুমটাতে মানে আমি ঠিক বোঝাতে পারছি না যে এত সুন্দর টেস্টিমেন্ট বেরোচ্ছে
হঠাৎ করে
আমি কিন্তু রুম থেকে
চেষ্টা করে
বেরিয়েছিলাম, রুমটাতে আসার পর আমি দেখি যে অনেক সুন্দর টেস্টিমেন্ট বেরোচ্ছে। তো আমি প্রথমে চিন্তা করি যে আমি যে পার্সন হচ্ছি তার এক্সপিরিয়েন্স আসলে এরকম না, এই এক্সপিরিয়েন্সটা আমি বিষয় না। তো তখন আমি একটু খেয়াল করে দেখলাম যে এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার মানিব্যাগ থেকে আসছিল, মানিব্যাগটি ওই পার্টের যখন আমি বিয়ে করি যে সামনেটা আমাকে রিটার্ন দিল কাপড়টা, ওই টাকাটা ওকে থেকে কিন্তু ওই পিসটা বেরোচ্ছে। সেটা আমি আসলে খুব বেশি একটা যে মানে অন্যরকম ভাবে সেটা কিন্তু আমি নেই, কারণ সেগুলো অনেক পরিষ্কার ছিল, আমি ভেবেছিলাম যে তার হাতে কোনো আতর ছিল বা এরকম একটু কনফিউজ ও তার হাত থেকে তারপর আমার কাছে এসছে সেই কারণে তো তারপর আমি বাড়িতে ছিলাম কয়েকদিন তিন থেকে চারটি মতো বাড়িতে ছিলাম থাকার পর আমি এখন থাকতে ব্যাক করবো তো আসলে বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা থেকে দশ মিনিটের ডিস্টেন্স আর রেলওয়ে স্টেশনটা কিন্তু আমার একটা মামার বাসা আছে আসলে এতটাই কাছে যে স্টেশনটা থেকে মামার বাসাটা দেখা যায় শুধু মামার বাসে যারা থেকে স্টেশনটা দেখা যায় এক মিনিট আছে ওয়ারে তো অনেকদিন পর যেহেতু বাড়ি যাওয়া হয় অনেকদিন পর যেহেতু বাড়িতে যাই তো সব একটা আসন্ন থাকে যে আমাকে দেখতে বাড়িতে পাচ্ছি তো সবাই আমাকে দেখতে চাইছে আমার ফোন করে আমাকে বলতেছে যে তুমি অনেকদিন পর বাড়িতে আসছো তুমি তো চলে যাবো তো তুমি আজকে আজকে আমাদের বাসায় থাকো কালকে সকালে সবাই ট্রেন উঠে দেবো কালকে সকাল চলে যাবো কালকে সকালে সাতটা বিশে ট্রেন হবে
ঢাকায়
আমি ব্যাক করবো তুমি ঢাকা ঢাকা ব্যাক করবো তো আমি মামার বাসায় যাই মামার বাসায় যাওয়ার পর তো রাশেদ ভাই আপনি জানেন যে গ্রামের মধ্যে কিন্তু ঢাকার বাইরে মানুষ কিন্তু খুব খালি ঘুমিয়ে যায় শীতের সময়টাতে খুব কাজ শেষ করে খুব আলি ঘুমিয়ে যায় নয় থেকে দশটা দিকে গ্রাম অঞ্চলগুলো দেখা যায় যে নয়টা দশটার দিকেই কিন্তু কোনো সাহসব করে ঢাকার বাইরে
সবসময়
তারপরে আমি মামার বাসায় আসি সকাল চলে যাবো মামার বাসে আসার পর তো খাওয়া শেষ করে রাতে দিনের কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেল তো আমি ঘুমিয়ে যাই তো আমার ঘুম আসছিল আমি ঘুমার সময় ট্রাই করছিলাম আমি ঢাকায় রাখতে দুই তিন লোক বেরিয়ে যাই কিন্তু ঘুমাতে ঘুমাতে রাখছে তো আমার ঘুম আসছিল না আমাকে আমাদের খারাপ লাগছিল যে আমি ঘুমাতে পারছিলাম না তো আমি দেখছিলাম যে জানা থেকে দেখা যাচ্ছে স্টেশনগুলো টিসগুলোতে কিন্তু লাইট জানা ছিল মানুষজন বসে গল্প করছে ব্যাংকে বসে টিভি দেখছে আরকি তো আমি ভাবলাম যে স্টেশন থেকে একটু ঘুরে আসি কিন্তু ঘুম আসছে না তো আমি আমার পাশে আমার কাজিন ছিল ওর নাম হচ্ছে রোমিও তো কাজিন তার ঘুমিয়েছিল আমার পাশে তো আমাকে ডাকলাম একে বলছিলাম যে উঠাও একটু বাইরে ঘুরে আসো আমার ঘুম আসছে না তো বলছিল যে তোর এক্সাম আসছে কালকে এখন উঠতে পারবে না ওর ঘুমাতে হবে কারণ কালকে অনুমতি বের হতে হবে তো আমি মানে একাই যাই সরি একাই যখন আমি যাই সুন্দর যাওয়ার পর আমার পাগল সাথে কেন একটু মায়া কাজ করতো কেন একটু ভালো লাগা কাজ করতো একটা পাগল কিছু কোনো পাগলাম করে না তো মহিষীদের মতো কাজ হয় তার তো পরিষ্কার থাকে সবসময় তো পাগলের মতো তার কোনো ধরনের কিছু কিন্তু সে শো করতো না মানে একটা কিছু আছে মানে ডিফারেন্ট ছিল তো আমি যখন স্টেশনে যাই যাওয়ার পর চাটা খাওয়ার পর আমি একটু হাঁটছিলাম যখন তা আমি পাগলটাকে একটু খোঁজার জন্য মানে দেখলাম যেখানে দেখে আসতাম সে ছোটবেলা থেকে ওখান থেকে ষোলো বছর সে যেখানে
থাকতো
কিন্তু এরপর যে আমি তাকে দেখলাম মানে দু হাজার তেরো সালে বাড়িতে যাই তখনই দেখলাম তাহলে আমি ওই জায়গাটা থেকে পাই নাই আমি তখনও পেলাম না ওই দিনটা আমি গেলাম তারপর তখন আমি পেলাম না তো দেখি যে নিজের তার কিছুটা দূরে আজও সে ওই সাদা কাপড় পরে কিন্তু দেখতেছিলাম যখন কাছে যাই তারপর দেখি যে সে কাঁদছিল আমি তাকে জিজ্ঞেস করি যে সে সে তোর সে কাঁদছিল কেন আমি তাকে কি করে বলতাম সে কাঁদছিল কেন হ্যাঁ কাঁদছিস কেন কি হচ্ছে তোর তো আমাকে বলছে যে খুব শীত শীত লাগছে খুব কষ্ট হচ্ছে এই জিনিসটা শোনার পর আসলে আমার খুব কষ্ট হচ্ছিল যে একটা সে সবার কাছে যাইতে পারে না সবার কাছে সে চায় না তো তার সাথে কষ্ট হচ্ছে তো আমি আমার গাড়িটা দেখেছি রাজতলা সে জ্যাকেটটা আমি খুলে ছুটি পাগলকে দিলাম ঠিক করে নি তো এটা দিলাম তারপর সে নিল নেওয়ার পর আমাকে বলছে টাকা দেয় তো আমি বললাম কত টাকা সে আমাকে বলছিল যে একশো টাকা দেয় তাহলে এই ফার্স্ট সে আমার কাছে একশো টাকা চাইলো সে টাকা আমি তাকে আশো টাকা দিলাম কারণ এতদিন আমি চাই একটা বাচ্চা মায়ের কাজ করে ঢাকা আসার পর তাকে আমি অনেক ভালো করি অনেক ঢাকাতে মারা করে তো আমি তাকে একশো টাকা দিলাম আমাকে কিনে আমার ভালো লাগছে না সে আমার সাথে কথা বলতে এসে আর ইন্টারেস্টেড না আমাকে বলছি চলে যাও আমার ভালো লাগছে খুব খারাপ লাগছে তো আমি চলে আসি, চলে আসার পর যখন স্টেশন থেকে বের হই আমি সরাসরি যখন বাসার দিকে রওনা হয়ে গেলাম, তো মেমন স্টেশনটার কাছেই আর কি আসি একটা মানে মাঝামাঝি দিকে, আমার মামার বাসাতে আর স্টেশনটার মাঝামাঝি দিকে একটা অবস্থান রয়েছে। তো দেখি যে ওই অবস্থানে আমার গায়ে একটা জেগে পড়ে, এই রাতে তখন একটু আছে একটা দিকে একটা অবস্থা পাশে দাঁড়িয়ে মাথা নিচ করে আছে। তো কুয়াশার মধ্যে অনেক শীত ছিল, কুয়াশার মধ্যে আমি জিনিসটা খুব মানে ভালো দেখতে পাচ্ছিলাম না, একটু প্রতিবার দেখেছি যে শরীর কবর থেকে ওই কবরের সামনে দাঁড়িয়েছিল। তো আমি ওকে মানে এতক্ষণ শখ থেকে যে সেই মানুষটাকে আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আমার সামনে তার কাছ থেকে আমি চলে আসলাম, সে বুঝেছিল, এখন দেখি যে সে আমার আগে এখানে চলে আসছে। আর আসলে এখানে আসার কিন্তু কোনো আদার কোনো উই ছিল না স্যার, আমি যেখান থেকে আসছি ওইদিকে ছাড়া অন্য কোনো রাস্তা ধরে আসার কিন্তু কোনো অপশন ছিল না, আর যদি থাকতো সেটা কিন্তু অনেক লং একটা ওয়ে, কিন্তু অনেক ঘুরে ফিরে প্রায় আধা ঘন্টা অবধি লেগে যাবে, সেখানে 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো আসার পর আমি তখন মানে ওকে জিজ্ঞেস করি যে তোকে আমি মাত্র ওখানে এখানে একটি কথা শুনে আসছি দাঁড়িয়ে কি করছিস, সেরকম আমি একটু জিজ্ঞেস করি, সে কোনো কথা উঠছে না। তো আমার তখন কেমন যেন লাগছিল যে একটা মানুষকে আমি কিছুদিন আগে দেখলাম, এখন আবার তাকে দেখছি, তো তারপর আবার আমি তাকে খুশি খুশি করে অ্যান্সার করছি না। তো আমি বসে চলে আসি, আসার পর আমি যখন তাকে নকছি তখন মেবি রাতটা পনে দুটো বাজে, তখন আমার কাজিন হচ্ছে তোমার, তো আমাকে চিকিৎসা অবাক হয়ে গেছে, বুঝছিলে এত শীতের মধ্যে তুমি কোনো শীত কাপড় না পরে তুমি বাড়ি গেছো, তোমার কষ্ট হচ্ছে না, তুমি এত শীতের মধ্যে বাড়ি গেছো। তখন আমি বলছিলাম যে আসলে আমি আমার গায়ের জ্যাকেটটা ছিল, আমি স্টেশনে গিয়ে শরীর পাগুকে দিচ্ছি, তোমার খুব কষ্ট পাচ্ছিল শীত শীতের শরীরে, কিন্তু আমার সেই কাজিন কিন্তু অনেক হাসছিল, মানে সে অনেক হাসছিল, আমি মানে বুঝতে পারছিলাম না যে সে হাসছে কেন, তাকে তো বলছি যে হাসছো কেন, একটা মানে আমি ঢাকিটি আবার কিনে দিব, তো আবার হাসি চল, আমার মানে কষ্ট আমি তাকে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, তার কষ্ট আমার ভালো লাগে না, আমি জ্যাকেটটা দিচ্ছি, তো এটা কোনো হাসা কি হোক, তো সেদিকে আরো হাসছে, তো আমার কাছে যে সমস্যা হাসছো কেন। তো আমার কাছে যখন বলছিল যে শরীর পাগল আজ থেকে প্রায় 1 বছর আছে মারা গেছে।
The night comes alive with grounding form. Fuji.
Welcome back. Sunshine Shop from my radio from the 88.2 FM. বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক আমি রাসেলাসির সাথে, এবং চলছে ভূতস্থান, এবং ভূতস্থানে আমরা স্পেশাল একটা এপিসোড শুনছি যেখান থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন এপিসোডের ঘটনা সংগ্রহ করে সংকলন করা হয়েছে, এবং সেখানে আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনার বিছানায় আপনি একটাই শুয়ে আছেন, কিন্তু ঘুম থেকে যে কিছু দেখলেন সেগুলো হচ্ছে মানুষের কথা না, এবার মানুষ না, আপনি দেখলেন একটা দুইটা তিনটা পা। আচ্ছা, কিন্তু আরেকটি সেটা কার, যদি জানতে চান তাহলে শুনতে হবে পরের অডিও ক্লিপটি। হ্যাঁ, আর সব ঘটনার মতো এই অডিও ক্লিপটি পুরনো, আশা করছি খুবই ভালো লাগবে।
হ্যালো রতন ভাই, আমার নাম ঋষভ, আমি ফুটেশনের একজন বিশাল বড় ফ্যান অ্যান্ড রেগুলার লিসনার। আমি ইন্ডিয়াতে বেঙ্গালোর শহরে থাকি কর্মসূত্রে, বাট আমি অরিজিনালি ফ্রম ক্যালকাটা, আর আমার এই যে ঘটনাটা আমি শেয়ার করব এটাও ক্যালকাটাতেই আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে ঘটেছে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, আমরা একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে মুখছি, খুব মন নিয়ে খুব অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছিল অ্যাপার্টমেন্টটাতে, কিন্তু আনফর্চুনেটলি ওখানে এমন কিছু ইনসিডেন্ট ঘটে যে আমাদের এত শখের অ্যাপার্টমেন্ট ওটা ছেড়ে আমাদের অলরেডি রিমুভ করে যেতে হয়েছিল ভেরি সুন, ছিল শর্ট টাইম। তো কিভাবে শুরু হয় অ্যাপার্টমেন্টে প্রথমে আমরা যখন মুভ করলাম ইনিশিয়াল লোকে, তারপর যেটা হয় আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করি, আমি আমার বাবা মা, এবং ঘটনাচক্রে আমরা যখন আমাদের নেবারদের সাথে কথা বলি যারা ফ্ল্যাটের ওই দিকে থাকতো, মানে ধরুন আমার উপরে বা আমাদের নিচে ওদিকে যারা থাকতো এভরি ওয়ান সবাই একই স্বপ্ন দেখছিল। ক্যাম্পাসের মধ্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল, কিন্তু স্বপ্ন আমরা দেখতাম যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা নেই, তার জায়গায় একটা বিশাল বড় গাছ, খুব বড় গাছ, বট গাছের মতন, এবং তার ডালপালা গুলো জানলা দিয়ে দেয়াল ভেঙে গোটা ঘরের মধ্যে ঢুকে দেয়াল জুড়ে সিলিং জুড়ে ডালপালা গুলো ছেড়ে আছে। এই গাছের স্বপ্নটা আমরা সবাই দেখতাম। এটা বলা হয় যে অলরাউন্ড বেঙ্গল, এটা বলা হয় যে এই বড় যে গাছটা বন গাছ, এটা ব্রহ্মদৈতী থাকে। ব্রহ্মদৈতী ইজ লাইক এন এনশিয়েন্ট গার্ডিয়ান স্পিরিট, লাইক এন এনশিয়েন্ট ডিমন, রক্ষা করেন। কিন্তু বলা হয় যে বনগাছ কোনোদিন কাটতেনি, কাটলেও সেখানে একটা রিচুয়াল বা একটা পুজো কিছু প্রসেস করা উচিত, মানে ডিস্টার্ব করা উচিত না, ব্রহ্মদৈত্রী বা এরকম স্পিরিটকে ডিস্টার্ব করা উচিত না। তো আমরা সেখানে খবর নিয়ে জানতে পারি যে আমাদের যে জায়গাটায় আমরা দেখতাম ওই গাছটার স্বপ্নে, অ্যাকচুয়ালি সত্যিকারের ওই জায়গাটাতে ওইরকম একটা গাছ ছিল, কেটে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং কোনো পুজো করা হয়নি। যাই হোক, এটা নিয়ে শুরু হয়েছিল ঘটনা এবং নাইট ল্যাবের মতো, মানে আমরা এটা রোজ দেখতাম, এই স্বপ্ন রোজ একবার না একবার এই স্বপ্নটা আমরা দেখতাম। যাই হোক, পরে যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে আমাদের ব্যালকানিটা ছিল ড্রয়িং রুমে, সেটা একটা টানা কাঁচের ব্যালকানি ছিল, একটা গোটা দেয়াল জুড়ে কাঁচের স্লাইডিং ডোর ছিল। তো সেখানে না খালি দেখা যেত যে একজন বসে আছে, একজন বয়স্ক মহিলা, সে আমাদের ব্যালকানিতে যে চেয়ারটা থাকছে সেখানে বসে আছে, বা কাঁচে মুখ রেখে হাত রেখে আমাদের দিকে দেখছে, বা হেঁটে রাখছে, বা ব্যালকানির কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকানিতেই আছে, এটা দেখা যাচ্ছে। এবং প্রথমে বললাম তো মনের ভুল, কিন্তু তারপর জিনিসটা খুব রেগুলার হয়ে যায়। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের বাড়িতে যত কাজের লোক ছিল সার্ভেন্টস, বা আমাদের ধরুন যারা রিলেটিভরা এসে নাইট স্টে করছে, অনেকেই কিন্তু ওনাকে দেখতে পেতেন, শুধুমাত্র রাতে নয়, ওনাকে দিনের বেলা বিকেল বেলা অনেক সময় দেখা যেত। এবং পুরো মানুষের মতো চেহারা, রক্ত মাংসের মানুষের মতন, কোন ট্রান্সপারেন্ট ট্রান্সলিউশন কিছু নয়, সাদা ময়লা কাপড়, ছিটছিটে লম্বাটে চেহারা, চোখ একদম কোটরে ঢুকে আছে, ৭০-৮০ বছর বয়সের একজন মহিলা, চামড়া কুচকানো, সাদা চুল, ওনাকে দেখা যেত। কিছু বলছেন না, কিছুই বুঝতে না, কিন্তু শুধু তাকিয়ে থাকতেন, খুব সুখী একটা দৃষ্টিতে উনি তাকিয়ে থাকতেন। অনেক রেগুলার হয়ে গেল, মানে অনেক বেশি ওনাকে দেখা যেত। কারণ আপনি ব্যালকানির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যখন দেখলেন কি ব্যালকানিকে কেউ একজন চাকরি চাকরি করে উনি ব্যালকানির ডান দিক থেকে বা দিক থেকে ডান দিকে হেঁটে চলেছিলেন। তারপর অনেকে আমাদের এটাও বলেছে যে তারা যখন রাস্তা দিয়ে নিচে পাস করে আমাদের বাড়ির দিকে, তারা যখন পাশায় উপরে, তখন তারা কিন্তু দেখতে পায় যে আমাদের ব্যালকানিতে কেউ একজন বসে আছে। এবং যে ডিসক্রিপশনটা ওনারা যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এক্স্যাক্টলি সেম, আমরা যে মহিলাকে ঘরের মধ্যে থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এটা জানা যায় যে হয়তো ওই বাড়িতে হওয়ার আগে ওখানে যে ওখানে পুরনো বাড়ি ছিল, মানে অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আগে একটা পুরনো বাড়ি ছিল, সেইখানে যে ল্যান্ডলর্ড ছিলেন, সে প্রপার্টির কারণে সে নিজের মাকে মেরে ফেলেছিল, এটা শোনা যায়। আমরা অ্যাজিউম করি যে হয়তো সেটা তার মায়ের আত্মা, যাকে আমরা দেখতে পাচ্ছি, জায়গাটা উনি ছাড়তে পারেননি। যাই হোক, এরপর কি হয় ধীরে ধীরে, আমি চিরকালই প্যারানর্মাল এনথুসিয়াস্ট, তো আমি খুব জীবনোলাজিনের পড়াশোনা শুরু করি, প্রচুর সিনেমা দেখার পর আমি আস্তে আস্তে এজ আ সাবজেক্ট আমি পড়তে থাকি মৌসুমান। কিন্তু আর ডিমোনোলজিতে এটা বলা হয় যে আপনি যতগুলো নিয়ে পড়বেন, আপনি একটা ম্যাগনেট বা একটা চুম্বকের মতন হয়ে যাবেন, মানে আপনি ওই যাদের নিয়ে পড়ছেন সেই এন্টিটিজের সেই সত্তাগুলোকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন। এবং এটাই আমার সাথে হচ্ছিল। আমি রাতে যখন ঘুমোতে যেতাম, আমার মনে হতো আমার পাশে বিছানায় এসে কেউ একটা শুনলো, আর কেউ বিছানায় উঠলো, হাতে করে একটু নড়লো, নিজেকে রিপজিশন করলো, কেউ আমার কাছে শুয়ে আছে। কিন্তু এত ভয় পেতাম, আমি ঘুরে থাকাতাম না একবারও, খুব ভয় পেতাম আমি এটা। তো যাই হোক, এটা অনেকদিন ধরে আমার সত্যি চেষ্টা করছিল। তো তার কি হয়, আমি ধীরে ধীরে জীবনলজি এগুলো নিয়ে পড়া একটা বন্ধ করি। কিন্তু তারপরে হয় একটা বিভৎস ঘটনা, যেখানে আমার যখন বোর্ড এক্সামস এর জাস্ট আগে আগে প্রিচার চলছিল, অনেক রাত অব্দি আমি নিয়ে পড়াশোনা করতাম। তো একদিন রাতে রবি থেকে দেড়টা কি দুটো বাজে রাত্রিবেলা, তো আমি ঘুমোতে যাচ্ছি, পড়াশোনা করার পর লাইট দিয়ে ঘুমোতে যাচ্ছি। আমার বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তাদের রুম হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম এক্সট্রিম আর একটা এন্ডে, আর আমার রুম ইজ অনলি আর এক্সট্রিম। যখন ঘুমোতে যাচ্ছি, হঠাৎ করে তখন আমার ঘুম আসেনি। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাটা খাটে বিছানে, আমার দুটো পা তার পাশে আরেকটা তৃতীয় পা। এটা দেখে আমি ভয়ে প্রচন্ড কাছে যাই। আমি প্রস্তুত ছিলাম এটা দেখার জন্য যে আমার পায়ের পাশে আরেকজনের পা, একটাই পা, অনেক বড় একটা পা, মানে আমার হাইট বা আমার শরীরের গঠনের তুলনায় যার পাটা আমি দেখছি, অনেক বড় সড়ো চেহারার একজন মানুষ, সেটা দেখে মনে হচ্ছিল মানুষ বা অথবা এবং পাটা ছাই ছাই রঙের ছিল, সলিড ছিল না, এটা মোর ট্রান্সলুসেন্ট, একটা ছায়াময় ব্যাপার ছিল পাটার মধ্যে, কিন্তু স্পষ্ট পা এটা আমি দেখতে পাচ্ছিলাম। তার মানে বোঝা যায় যে যার পাটা আমার পায়ের কাছে তার শরীরটা কিন্তু আমার পাশেই তাহলে হওয়া উচিত, মানে আমার বাঁ দিকেই কিন্তু তার থাকা উচিত, শুয়ে থাকা উচিত বিছানায়। কিন্তু রতন ভাই আমি তখন চেষ্টা করি বাঁ দিকে ঘুরে তাকানো, কিন্তু আমি নিজের মাথাটা নাড়াতে পারি না, আমার গোটা শরীর প্যারালাইজড ফিল করছিলাম। আমি তখন আমার গোটা বাঁ দিকটায় কেউ যেন একটা চেপে বসে আছে, আমাকে ধরে রেখেছে, বিছানার সাথে আটকে রেখেছে, আমি কিছুতেই মাথাটা ঘুরিয়ে তাকাতে পারছিলাম না। অদ্ভুত একটা পেশার অদ্ভুত একটা স্ট্রেংথ আমাকে যেন কারোর একটা এক্সটার্নাল স্ট্রেংথ আমাকে আটকে রেখেছে। তো যাই হোক, আমি তখন কোনো রকমে ঈশ্বরের নাম নিয়ে কোন রকমে ছুটে পালাই, কিন্তু ছুটে পিছনে ঘুরে তাকাতে পারি না যে ওখানে কি রয়েছে বা কে রয়েছে। কোন রকমে আমি বাবা মার ঘরে চলে যাই এবং আমি আর তারপর থেকে একা শুনি, আমার পরীক্ষার সময় ছিল, তো আমি তারপর থেকে আর একা একদমই শুনি। এবার কি হয়, আমাদের একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে, উনি একজন আমাদের বাড়িতে এলেন, স্পিরিচুয়াল গাই, খুব আধ্যাত্মিক মানুষ। উনি বাড়িটাকে ঢুকেই বললেন যে এই বাড়িটার বাস্তু ঠিক নয়, এই বাড়িটাতে একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি বা একটা খারাপ কিছু আছে, তোরা যত শীঘ্র পারি সেখান থেকে চলে যা, যদি নাও যা জানি এখানে বেশিদিন থাকতে পারবি না। আমাদের খুব দুঃখ হয়, কারণ খুব শখের অ্যাপার্টমেন্ট ছিল, খুব মনের মতো সাজিয়েছিলাম অ্যাপার্টমেন্টটা। তো যাই হোক, এরপর থেকে কি হয় আমরা দেখতে পাই যে ওই বাড়িটাতে আমাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছিল না, কোনো সক্সেস ছিল না, অদ্ভুত একটা ডিপ্রেশন, সবার খুব একটা মন মরা অ্যাটিটিউড হয়ে যাচ্ছিল বাড়িতে, ঝগড়াঝাটি হচ্ছিল, নাথিং ওয়াজ গোয়িং গুড, আমার পড়াশোনায় সব মন লাগছিল না, শরীর ভালো থাকছিল না, খুব নেগেটিভ একটা সমস্যার বাড়িটাতে তৈরি হয়ে উঠেছিল। এরপর থেকে কি হয়, এই অ্যাক্টিভিটি গুলো বাড়িতে বাড়তে থাকে, যে আমরা বাড়িতে কেউ একা থাকলে খালি ফিল হয় যে পাশের ঘরে যেন কেউ আছে, যেমন হাঁটা চলার আওয়াজ পাই, রান্নাঘরে বাসন নাড়ার আওয়াজ আসছে, কল খোলার আওয়াজ হচ্ছে, বাসনের দরজাটা যেন কেউ বন্ধ করে দিল, ফ্রিজ খোলার আওয়াজ হচ্ছে। এবং এটা একজনের সাথে হলে আমি বুঝতাম এটা ইলিউশন, কিন্তু কোনো রকম মনের ভুল, কিন্তু সবার সাথে হচ্ছিল, মানুষের যেই একা থাকতো সেই কিন্তু একই জিনিস ফিল করতো। আর আমার মা খুব লজিক্যাল মানুষ, তিনি কখনোই একটা প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে ভাবেন না, কিন্তু সি ওয়াজ স্ক্যারড। তো যাই হোক, এরপরে আমরা খুব ভাবছিলাম আর আমরা ভাবছি না ওই বাড়িটা বিক্রি করে আমরা শহরের অন্য একটা দিকে মুভ করে যাব, আমরা বাড়িটা বিক্রি করে দিই। তো এখানে আমার ঘটনা রাখুন ভাই, আমি জানি না ওই বাড়িটা এখন যারা আছে তারা এটা ফিল করছেন কিনা, কারণ আমি এখন অন্য শহরে থাকি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এরপর অনেক পড়াশোনা করেছিলাম এটা নিয়ে, আমি আই ট্রাই টু রিসার্চ অন দিস, আমি যেটা কনক্লুড করছি যে কি হয়, একটা কোনো পার্টিকুলার আত্মা বা একটা কোনো পার্টিকুলার স্পিরিট একটা বাড়িতে বা একটা জায়গায় থাকে না, এক এক সময় এক একটা বাড়ি বা এক একটা জায়গার বাস্তু বা তার ডাইমেনশন, তার যে জিনিসটা এমন হয় যে সেটা অনেক কিছু নেগেটিভ এনার্জিকে সেটা নিজের কাছে আকর্ষিত করে, অ্যাট্রাক্টেড হয় প্রচুর নেগেটিভ এনার্জি। তো সেই জন্য আমার যেন মনে হয় বাড়িতে একটা ভোর্টেক্স বা বাড়িতে একটা অদ্ভুত একটা নেগেটিভ এনার্জির হাব তৈরি হয়ে উঠেছিল, সেখানে ব্রহ্মদৈত্যর থাকতে পারে বা ডিমোনোলজিতে আমি যা করছিলাম সেই আত্মাগুলো অ্যাট্রাকশন হয়ে আসতে পারে, বা ওই যে মহিলার আত্মা সে ছেড়ে যেতে পারছে না জায়গাটা, হয়তো অনেক কিছু। এই ছিল আমার ঘটনা রাসুল ভাই, আই হোপ লিসনার্স উইল লাইক ইট। আর আমার আরো অনেক ঘটনা আছে আমার এবং আমার বন্ধুদের ফ্যামিলি মেম্বারদের, যেটা দেশে বা বিদেশে আমি অনুভব অনেক কিছু ফিল করেছি, তো শেয়ার করবো, আরো ঘটনা শেয়ার করবো। অ্যান্ড আই ফিল ফিজিক্যালি আই উইল কাম টু দ্য ফুটবল স্টুডিও অ্যান্ড মিট ইউ গাইজ সুন। থ্যাংক ইউ।
শুনছেন সব সময় রেডিও ফুটছে, আমি রাস্তাবাসীর সাথে আর গুপ্তমে আমরা পুরনো বেশ কিছু কথা শুনলাম যেগুলো আমাকে গত বছরের অস্ত্র বাজারের বিপক্ষ থেকে ডিসেম্বরের এই সময় হয়েছিল এবং বেশ কয়েকটা ভালো এপিসোড হয়েছিল ওই সময়, যেগুলো হচ্ছে প্রচুর প্রশংসা পেয়েছিলাম আমরা। সেখান থেকে আবার বেছে 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 আলোচনাগুলো আপনাদের শোনালাম। জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই ফেসবুকে আপনারা জানাচ্ছেন এবং সে সাথে আপনারা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করছেন এবং সেখানে আপনারা জানিয়ে দিচ্ছেন যে কেমন লেগেছে আপনাদের। পজিটিভ সবকিছু দেখতেই পাচ্ছি, বাট ফেসবুকে পড়লে এবং ইমেলের মাধ্যমে নিশ্চয় আপনারা আরো ডিটেলে জানাবেন যে কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, কোনটা ভালো কোনটা মন্দ। আজকে বেশি এসএমএস করতে পারলাম না এবং আজকে আমি কি বলবো যে অনেক ঘটনা নিয়ে অনেক এক্সাইটেড ছিল এবং একটা লম্বা স্টোরি করেছি সবকিছু থেকে আমি বেশ টায়ার্ড। যাই হোক, আপনারা আবারও বলবো যে আমাদের ব্লগ করবেন, আর ঠিক আছে যেখানে আছেন ঢাকায় বা ঢাকার বাইরে বা আপনার দেশের বাড়িতে আত্মীয় স্বজন ছিল যেখানেই থাকুন না কেন, অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, অনেক সুখ থাকুন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং ভূতকুমের পক্ষ থেকে মাসুম এবং সবার পক্ষ থেকে জানাচ্ছি যে অনেক 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 শুভেচ্ছা। এবং কথা হবে আবারও আগামী শুক্রবার নতুন কোনো উৎসব নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট সুস্থ থাকবেন। নিজেদের আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেস আমি একটু মনে করে দিতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আমাদের কাছে ঘটনা পাঠাতে হবে। আপনার সাথে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি আপনার স্ত্রী শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা করে শোনাই। কথা হবে আবার আগামী সপ্তাহে, আজকে এবং সেখানে বিদায় নিচ্ছি।